আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে যায়া আল্লাহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ একবার উপস্থিত হয়েছি সাপ্তাহিক এই ধারাবাহিক অনুষ্ঠান ম্যানার্স নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা পরবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রতি সপ্তাহে এই অনুষ্ঠানে মানুষের চারিত্রিক দিক নিয়ে কিছু আলোচনা করা হয়, এক এক সময় এক একটি বিষয়ের উপরে কথা বলা হয়, আলোচনা করা হয়। এজন্য যেন আমি একজন মুসলমান, আমার ম্যানার্স কেমন হওয়া দরকার, আমার স্বভাবগত যে বিষয়গুলো রয়েছে এগুলো কি সভ্যতার মধ্যে আছে কি না, আমি কি ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমার কথাবার্তা, আমার চলাফেরা, আমার উঠা বসা এগুলো ভালো হয় কি না বা সঠিক মতো হয় কি না, ইসলাম যেটাকে সাপোর্ট করে সেই মোতাবেক হয় কি না। যদি না হয় তবে এই অনুষ্ঠান থেকে ওই বিষয়গুলো আমরা অবগত হতে পারি, জানতে পারি এবং শিখতে পারি। আজকে ইনশাআল্লাহ তাবারক তাআলা চমৎকার এক বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর উদ্দেশ্যে। আশা করি অনুষ্ঠানে শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং চেষ্টা করবো এই অনুষ্ঠানে আপনাদের কিছু কলও অ্যাড করার জন্য আল্লাহ চায়। নবী রাহমাত শাফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর হাজার বার করে দুরুদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণে সে দুনিয়ায় থেকে তার জান্নাতের ঠিকানা দেখে না নিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, কোন বিষয় নিয়ে আজকে কথা বলছি, আলোচনা করছি জানাবো আপনাদেরকে। এরপরে ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানে নাত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা প্রতি সপ্তাহে শুনে থাকেন একটি নাত আমরা শুনবো। মুবাল্লিগা দাওয়াত ইসলামী আমাদের সাথে উপস্থিত রয়েছেন, তার থেকে আজকের যে বিষয় নিয়েছি আলোচনাও শুনবো। পরিবারের সাথেই আমাদের বেড়ে ওঠা, পরিবারের সাথেই আমাদের সময় অতিবাহিত করা, পরিবারকে নিয়েই আমাদের যত আলোচনা, যত কাজ, যত উপার্জন, যত কথা পরিবারকে নিয়েই। একটা মানুষ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর প্রবাসে অতিবাহিত করছে, পিছনে কারণটা যদি জিজ্ঞাসা করেন একটাই, আমার পরিবার। একজন বাবার উৎসর্গের কথা যদি আজকে অনুষ্ঠানে বলি তবে প্রোগ্রামের টাইম শেষ হয়ে যাবে, বাবার উৎসর্গের কথা শেষ করা যাবে না। এত এহসান সন্তানের প্রতি, এত উৎসর্গ সন্তানের জন্য, এত কোরবানি সন্তানের জন্য। সেই বাবাকেও জিজ্ঞাসা করেন এত পরিশ্রম, এত উৎসর্গ, এত কষ্ট, এত ত্যাগ তিকিৎসা কেন, বাবাও বলবে আমার পরিবারের জন্য। আজকে সেই পরিবারকে নিয়েই কথা বলার জন্য এখানে বসেছি। পরিবারের প্রতি দয়া ও সহানুভূতি যদি না থাকে তবে আপনার সেই ১২ বছর, ১৫ বছর, ২০ বছর প্রবাস অতিবাহিত করা কি কাজে আসবে। যদি পরিবারের প্রতি আপনার দয়া সহানুভূতি না থাকে তবে বাবা নামের যে বৃক্ষটা, সেটা যে সারা জীবন শুধু উৎসর্গ করেই গেল সন্তানের জন্য, এই উৎসর্গ করার পিছনে লাভটা কি যদি পরিবারের প্রতি দয়াবান হতে না পারি আর সহানুভূতি যদি দেখাতে না পারি। সব কিছু মিলিয়ে দর্শক আজকের অনুষ্ঠানে কিছু কথা অভিজ্ঞতা থেকেও বলবো, কিছু কথা আল্লাহ ইনশাআল্লাহ তাআলা কোরআন ও হাদিস থেকেও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কেননা এই অনুষ্ঠানই আমাদেরকে ম্যানার শিক্ষা দেয়, এই অনুষ্ঠান আমাদেরকে, এই অনুষ্ঠান থেকেই আমরা জানতে পারি ভদ্র সমাজ কি আশা করে আমার থেকে। এই অনুষ্ঠান থেকে বুঝতে চাই বা বুঝতে পারি আমরা যে আমি কোন কোয়ালিটি অবলম্বন করলে, কোন কোয়ালিটি অর্জন করলে মানুষ আমাকে সমাজে ভালো বলবে, আল্লাহ ও তার রাসূলের দরবারে আমি ভালো হতে পারবো। তাই ইনশাআল্লাহ তাবারক তাআলা অনুষ্ঠানের শেষ পর্যন্ত যদি সাথে থাকি আমরা তবে আশা করা যায় অনেক কিছু জানার, অনেক কিছু শেখার, অনেক কিছু বোঝার রয়েছে। বাবা সেও একজন ব্যক্তি আর সেই বাবারও ম্যানার্স আছে, সন্তান একজন ব্যক্তি তারও ম্যানার্স আছে, পরিবারে আরও বাকি যে সদস্যরা আছে তাদেরও ভদ্রতা আছে, তাদেরও সম্মান আছে, তাদেরও ইজ্জত আছে, তাদেরও চাওয়া পাওয়া আছে, তাদেরও চাহিদা আছে, তাদেরও আগ্রহ আছে। সব কিছু মিলিয়েই পরিবারের প্রতি দয়াবান হওয়া, পরিবারের প্রতি সহানুভূতি দেখানো, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। আব্দুল মোতালিব ভাই আমাদের সাথে আছেন, যেহেতু আজকের বিষয় এর বাহিরে তিনিও না, আজকের বিষয়ের বাহিরে আমিও না, আজকের বিষয়ের বাহিরে ক্যামেরার পিছনে যারা কাজ করছে তারাও না, আজকের বিষয়ের বাহিরে যারা দর্শক শ্রোতা দেখছেন আপনারা কেউই না। প্রত্যেকেই আমাদের একটা পরিবার আছে, একটা ফ্যামিলি আছে, একটা ঘর আছে, সেই ঘরের প্রতি দয়া সহানুভূতি, পরিবারের প্রতি দয়া সহানুভূতি, ফ্যামিলির প্রতি দয়া এবং সহানুভূতি কতটুকু হওয়া দরকার, কতটুকু হওয়া প্রয়োজন জানবো এই বিষয়গুলো। মোতালিব ভাই যদি কালাম শোনার আগে যদি আজকের বিষয় নিয়ে কিছু তথ্য তুলে ধরতেন, কিছু আলোচনা আমাদেরকে শোনাতেন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি মহান রব তাআলা, যে বিষয়গুলো হুকুকুল ইবাদ
জি
বান্দার হকের মধ্যে রয়েছে, তন্মধ্যে হতে সবচেয়ে কাছের যারা এই হকের প্রাপ্য তারা হচ্ছে আমাদের পরিবারের লোক,
পরিবার ফ্যামিলির লোক,
ফ্যামিলির লোকেরা রয়েছে। এমনি তো আশেপাশের যারা আছে তারাও হক রয়েছে, এবং যদি পরিবারের ক্ষেত্র দেখি তাহলে এই হকের বিবেচনায় তারা হচ্ছে সবচেয়ে কাছের। এরপর হচ্ছে প্রতিবেশীর মধ্যে যারা মুসলমান আছে তারা দুইটি হক রাখে, এক হচ্ছে প্রতিবেশীর হক, আরেক হচ্ছে তারা মুসলমান এর হক রয়েছে। এছাড়াও তো এই বান্দার হকের ব্যাপারে আমরা এর পূর্বে আলোচনা করেছি পিতামাতার ব্যাপারে, বিশেষত যে স্বামী স্ত্রীর যে একটা বন্ধন রয়েছে এবং সন্তানের প্রতি মা বাবার যে কী কর্তব্য রয়েছে, তাদের কী হক রয়েছে, তাদের প্রতি সহানুভূতি কী রয়েছে, সে বিষয়ে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এমনকি পূর্ববর্তী বুজুর্গানে যা দিন যারা ছিলেন, যারা আম্বিয়া কেরাম ছিলেন, তারা তো এই পরিবারের প্রতি সহানুভূতির মধ্যে এই বিষয়টাও ছিল যে তারা তাদের জন্য দোয়া করতেন। যেমন কোরআনে পাকের মধ্যে এসেছে যে আমাদের রব হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, তুমি আমাদের আমাদের যে স্ত্রী যারা আছে, আমাদের সন্তান যারা আছে, তাদেরকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দাও, এবং ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানিয়ে দাও। তো ওই সকল বুজুর্গ ব্যক্তি যারা ছিলেন তারা তাদের পরিবারের প্রতি সহানুভূতি দেখাতে গিয়ে এরকমও দোয়া করতেন যে আমাদের পরিবারবর্গ যারা আছে, আমাদের সন্তান যারা আছে, তাদেরকে এমন আখলাক দান করো, তাদেরকে এমন শিষ্টাচার, তাদেরকে এমন নৈতিকতা দান করো যা দেখলে পড়ে আমার চোখে এক ধরনের শীতলতা অনুভব করে। যখন সন্তান ভালো কিছু করে, পরিবারের লোকজন যাদের সাথে আমাদের বসবাস উঠা বসা, মা বাবা থেকে যাদের সাথে আমাদের সম্পর্ক আছে, যখন তাদের ভালো একটা ফলাফল আমাদের সামনে আসে, তাদের ভালো আচরণ, তাদের ভালো প্রশংসাগুলো মানুষ করে, তখন কিন্তু এই প্রশংসা যদিও কিছু শব্দ, সেই শব্দগুলো কিন্তু ওই ব্যক্তির হৃদয়কে স্পর্শ করে, সেটা শীতল স্পর্শ। যাদের সন্তান আছে তারা বুঝে, যখন সন্তানের ব্যাপারে প্রশংসা করে, আপনার সন্তান তো মাশাল্লাহ খুবই চমৎকার, তার কথাবার্তা, তার শিষ্টাচার, তখন এই কথাগুলো শুধু কথা না, ওই বাবা মার মা বাবার জন্য এক একটা কি বলবো শীতল টুকরা, বরফের টুকরা যেগুলো অন্তরে গিয়ে করে। তো তারা ওই রকমভাবে কি করত, দোয়া করত। এছাড়া বিশেষত স্বামী স্ত্রীর ব্যাপারে যদি বলি যে এই সম্পর্কটা কত গুরুত্বের, একে অন্যের প্রতি কীরকম ভালোবাসা, কীরকম সহানুভূতি থাকা দরকার, এবং আল্লাহ পাক এই সম্পর্কে কত গুরুত্ব দিয়ে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিন আয়াতিহি আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রহমা, যে আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন তো এটাই, তিনি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করে দিয়েছেন। যে স্বামী স্ত্রী সৃষ্টিগতভাবেই একে অন্যের সাথে জড়িত, এটা তো স্বামীর থেকে আল্লাহ পাক সৃষ্টিকে স্ত্রীকে তৈরি করেছেন, অর্থাৎ তাদের সৃষ্টিটা হয়েছে একে অন্যের সাথে একদম বন্ডিং, সম্পৃক্ত ভালোবাসা। এমনকি আল্লাহ তাআলাও বলেছেন যে ওয়া জাআলা বাইনাকুম, যে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে মাওয়াদ্দাতা ওয়া রহমা, মহাব্বত এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন। এটা কুদরতিভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বামী স্ত্রীর যে মহাব্বত, স্বামী স্ত্রীর প্রতি দয়া, স্বামী স্ত্রীর প্রতি সহানুভূতি, এই যে ভালোবাসাটা আছে, যে পুরুষ যখন সারাদিন কাজ করে, পরিশ্রম করে, এবং আপনি প্রবাসীর কথাও বলছিলেন যে তারা দিনের পর দিন, বছরের পর বছর এই যে পরিশ্রম করছে কার জন্য করছে, কিসের জন্য করছে, পরিবারের জন্য, স্ত্রীর জন্য, আত্মীয় স্বজনের জন্য, এই যে ভালোবাসাটা, এই যে মহাব্বতটা, এটা কে স্যাক্রিফাইস করে? কে? সাধারণ ব্যক্তির পক্ষ থেকে তো এটা আসলে সম্ভব না, স্বাভাবিক সম্ভব না, কিন্তু ওই যে ভালোবাসাটা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন যে তার প্রতি আমার ভালোবাসা আছে, তার ভরণ পোষণ আমাকে বহন করতে হবে, তার খাবার দাবারের বিষয়টা আমাকে নিতে হবে, সেই ভালোবাসা থেকে, সেই দায়িত্ব থেকে সে দিনের পর দিন কী করছে, সে প্রবাসে আছে। এবং যদি আমাদের গ্রামের মানুষগুলোর কথা দেখি বা শহরের মানুষগুলো যারা শ্রমিক যারা রয়েছে, সেই সকালে বের হয় এবং সন্ধ্যায় ঘরে ফিরে, কিসের জন্য? সেই ভালোবাসা, সেই মহাব্বত, এটাই তো। আবার যদি অন্যদিক থেকে যদি মহিলাদের বিষয়টা যদি দেখি, যে একটা পুরুষের জন্য এটা খুবই কঠিন একটা বিষয় যে 14 বছর 15 বছর 18 বছর 20 বছর যে বছরই মা বাবার ঘরে মেয়েটা থাকে, এই ওই সম্পর্কটা সবটা একদিকে রেখে এক ভালোবাসা, মা বাবা মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে, এটা আমরা সমাজেও দেখি এবং এটা প্র্যাকটিক্যালি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যেও এটা আমরা দেখতে পাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলি জিন্দগি যদি দেখি, সেখানেও এই বিষয়টা আমরা দেখি। তো ওই ভালোবাসাটাকে এক পাশে রেখে সব কিছু ছেড়ে একজন পুরুষের ঘরে সে চলে আসে, আসার পর সে এখানেই সব কিছু করে, তো এই ভালোবাসাটা কোত্থেকে তৈরি হলো? তো এইটা আল্লাহ তাআলা বললেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। তো এই ভালোবাসাটা আল্লাহ তাআলাই তাদের মধ্যে তৈরি করে দিয়েছেন। আরেকটা আয়াত খুবই সেটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। যে নারী যারা রয়েছে বা স্ত্রী যারা রয়েছে, তারা হচ্ছে তোমাদের পোশাক আর তোমরা হচ্ছে স্ত্রীদের জন্য পোশাক। অর্থাৎ স্বামী স্ত্রীকে একে অন্যের পোশাক বলে আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আচ্ছা, পোশাকটা এটা কত গুরুত্বপূর্ণ বিষয়, কত চমৎকার এক বিষয়। পোশাকের ব্যাপারেও তো আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আয়াত নাজিল করেছেন, ইয়া বানি আদম কদ আনসালনা আলাইকুম লিবাসা ইয়ুরি সাওআতিকুম ওয়া রিশা। হে বানি আদম, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। দেখেন, পোশাক কোরআনের আয়াত বৃষ্টি বর্ষণ এটা বুঝে আসে, কিন্তু আল্লাহ তাআলা এই যে পোশাক যেটা রয়েছে চমৎকার একটা বস্তু, এবং এটা আল্লাহ তাআলা নাজিল করেছেন কেন? যেন আমরা আমাদের লজ্জা নিবারণ করতে পারি এবং আমাদের সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। তো এই পোশাকের সাথে স্বামী স্ত্রীর সম্পর্কটা, ভালোবাসাটা, মহাব্বত, এই বিষয়টাকে তুলনা করেছেন। কারণ পোশাক আমাদের কত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ঘরের বাইরে যান, ঘরে থাকেন, কোনো অফিসে যান, মিটিংয়ে যান, পোশাক ছাড়া তো আমাদের চলা এটা তো সম্ভবই না। আর মানুষের সবচেয়ে ঘনিষ্ঠ বা কাছের যদি বলে তো পোশাকই সর্বক্ষণ লেগে থাকে মানুষের সাথে। তো ওই পোশাকের সাথে এই স্বামী স্ত্রীর সম্পর্কটাকে আল্লাহ পাক তুলনা করেছেন যে তারা একে অন্যের জন্য হচ্ছে পোশাক। তুমি যেমনি পোশাক ছাড়া চলতে পারবে না, পোশাক ছাড়া তুমি তোমার সময়টা এটা তো কল্পনাও করতে পারি না। এবং সুস্থ মস্তিষ্কে যারা আছে, যারা রুচিশীল, তারা এটা আসলে কল্পনা করতে পারে না। তো সেই বিষয়টার সাথে তুলনা করেছেন আল্লাহ পাক এই স্বামী স্ত্রীর ভালোবাসা মহাব্বত
কতটা একে অপরের কতটা প্রয়োজন এবং কতটা কাছের এবং কতটা নিকটের, এটা এক উদাহরণ। এখানে আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকের এই যে আয়াতে কারিমার তরজমা আমরা শুনলাম, যে এক ব্যক্তি অপর ব্যক্তির প্রতি যত্নবান হওয়া, দায়িত্ববান হওয়া, সহানুভূতি, এগুলো কিন্তু আল্লাহ তাবারক তাআলার দেয়া অন্তরের মধ্যে এক কি জায়গা করে নেয়া। আর না হয় দেখেন যে কথাটা মোতালিবে বললেন, একটা মেয়ে নিজের বাবার ঘরে যদি 18 বছর 20 বছর থাকে, জন্মের পর থেকেই ঘরের মানুষগুলোকে দেখে আসছে, মা বাবাকে চিনে আসছে, মায়ের জ্বর হলে মেয়ে সারা রাত ঘুমাবে না, মায়ের পাশে বসে থাকবে, বাবার জ্বর হলে মেয়ে সারা রাত বাবার পাশে বসে থাকবে, সেই মেয়েটা এক মুহূর্তের সম্পর্কের পরিবর্তনে শ্বশুরবাড়ি চলে যায়, না কখনো বলে না, যাবো না এ কথা কখনো বলে না, চলে যায় শ্বশুরবাড়িতে। আচ্ছা, এই যে আল্লাহ তাআলার দেয়া এক ভালোবাসা নিজের পরিবারের জন্য, এটা তো অন্তরে থাকেই। কখনো কোনো মেয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পরে বলে না আমার বাবার বাড়িকে আমি ভুলে গেলাম, আর কখনো আসবো না, এটা বলবে না, এই ভালোবাসা তো থাকেই। এরপরে যখন শ্বশুরবাড়িতে যায়, ওখানে ওই পরিবারে যারা আছে তাদের প্রতিও তাদের এক দায়িত্ব, তাদের প্রতি তাদের এক ভালোবাসা, সহানুভূতি, দয়া, এটাও তাদের মধ্যে আল্লাহ তাবারক তাআলা দিয়ে দেয়। নতুন পরিবারটাকে তোমাকে গুছিয়ে নিতে হবে, নতুন পরিবারটাকে তোমাকে আঁকড়ে ধরতে হবে, এই নতুন পরিবারটাকে তোমাকে বাঁচাতে হবে। এমন অসংখ্য ঘটনা আমার বাংলাদেশে আছে যে একদম পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, ছেলের বউ যখন ঘরে আসলো, সে এসে আবার পুরোটাকে একত্রিত করলো, ঝগড়াঝাটি সেটাকে দূর করে দিল, মিল মহব্বত ভালোবাসা দায়িত্ব দয়া সহানুভূতি প্রত্যেকটা বিষয়ে নিজের দায়িত্ব পালন করাতে ফের আবার ওই পরিবারটা আগের মতো সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। তো এই এই যে একটা গুণ এবং ক্ষমতা আল্লাহ তাবারকতালা দিয়েছেন মানুষের মধ্যে, যে উভয় পরিবারকে গুছিয়ে রাখা এবং তাদের প্রতি দয়াবান হওয়া, তাদের প্রতি সহানুভূতি দেখানো, এটা আল্লাহ তাবারকতালা অনেক বড় এহসান আমাদের প্রতি। ইমরান মাদানী ভাই অনুষ্ঠানে আছেন আমাদের সাথে, আমরা একটি কালাম শুনতে চাই আপনার থেকে অনুষ্ঠানে, এরপর আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারকতালা দর্শকের যদি সম্ভব হয় কয়েকটা কলও নেওয়ার চেষ্টা করব। আর আলোচনা তো মাত্র শুরু হয়েছে আমাদের, পরিবারের প্রতি দয়া ও সহানুভূতি, বাবার টপিকটা বাকি, মায়ের টপিকটা বাকি, ভাই বোনের সম্পর্কটা বাকি, কেমনভাবে দয়াবান হওয়ার কথা আল্লাহ তাবারকতালা কোরআনে বলেছেন একটু আংশিক মাত্র আমরা শুনলাম, বাকি আলোচনা ইনশাআল্লাহ তালা শোনার চেষ্টা করব। আগে কালাম শুনে নিই। জি হুজুর।
সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইহি ইয়া হাবিবাল্লাহ তু শাম্মা রিসালাত রিসালত হলম তেরা পরবানা তো মাহে নবুয়ত হে জলবায় জানা তো মাহে নবুয়ত হে জানা জো সাকিয়ে কো সর কে চেহরে সে নিকাব উঠে জো রিসালত আলম তেরা পরবানা দিল আপনা চমক উঠে ঈমান কি তলাত সে দিল আপনা চমক চমক সে হর আঁখে ভি নূরানি এ জলবায় জানা হর আঁখে ভি হর আঁখে ভি নূরানি এ জলবায় জানা তো শাম্মা রিসালত হে আলম তেরা পরবানা পিতে তেরে দর কা খাতে তে দরকার तेरा दाना पानी है तेरा पानी दाना है तेरा दाना तो शम मेरी सालत है आलम तेरा परवाना तो शम मेरी सालत सरकार के जलवों से रोशन है दिले नूरी सरकार के जलवों से रोशन है दिले नूरी ताहश्र रहे रोशन नूरी का काशाना ताहश्र रहे रोशन नूरी का काशाना तो शम रिसालत है आलम तेरा परवाना तू बाहे नबूवत है ए जलवाए जाना पीते हैं तेरे दर का खाते हैं तेरे दर का तेरे दर का खाते हैं तेरे दर का पानी है तेरा पानी दाना है तेरा दाना उस दर की हुजूरी ही पिसिया की दवा ठहरी उस दर की हुजूरी ही पिसिया की दवा ठहरी है जहर मासी का तैबाही शिफा खाना
চমৎকার এক কালাম শুনতেছিলাম আমরা, হয়তো দর্শক আপনারাও অনেকদিন পরে এমন কালাম শুনতেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক, অনুষ্ঠানের সাথেই থাকুন। আপনাদের কলগুলো একটু পরে নিচ্ছি আমরা, আলোচনা শুনছিলাম দর্শক শ্রোতা, পরিবারের প্রতি দয়া ও সহানুভূতি। সহানুভূতির নাম কি এটা যে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক ভাই ভাই হলেই ঘর থেকে আলাদা হয়ে যাওয়া, ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাওয়া, সংসার থেকে আলাদা হয়ে যাওয়া, এটার নাম কি দয়া আর সহানুভূতি? ভুল হতেই পারে, ভুল মানুষ করতেই পারে, সেই ভুলের মাসুল যদি ঘর থেকে বের হয়ে দিতে হয় তবে সেটা দয়া আর সহানুভূতির মধ্যে মনে হয় পড়ছে না। এরপরে দয়া আর সহানুভূতি কি না মেটা দিবেন আপনি? বাবা শাসন করছে সন্তান উল্টা উত্তর দিবে, এটার নাম কি দয়া সহানুভূতি? আপনি কি দয়া সহানুভূতি এটাকে বলবেন যে বাবা ভুল কাজটা করতে বাধা দিচ্ছে সেখানে আপনি বাবার দিকে তেড়ে আসছেন, এটার নাম কি দয়া সহানুভূতি? দেখেন যে বাবা আপনাকে বড় করতে গিয়ে আপনাকে আপনার পজিশন পর্যন্ত পৌঁছাতে গিয়ে আপনার প্রত্যেকটা ইচ্ছাকে পূরণ করতে গিয়ে আপনার প্রত্যেকটা কথাকে মানতে গিয়ে বাবার যে কোরবানি, বাবার যে উৎসর্গ, এত তাড়াতাড়ি ভুলে গেলাম, এত তাড়াতাড়ি কি মন থেকে মুছে ফেললাম বাবার দেয়া সেই উপহারগুলো? যাই হোক, এটার নাম দয়ার সহানুভূতি নয় যেটা আপনি করছেন, যেটা আজ আপনার পরিবারের মানুষ আপনার থেকে দেখছে, এটার নাম দয়া সহানুভূতি নয়, এটার নাম কঠোরতা, এটার নাম হলো বিবেককে নষ্ট করে ফেলা হয়েছে আপনার, আপনার বিবেক নষ্ট হয়ে গেছে। তাই বলবো যেটা দয়া যেটা সহানুভূতি আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যেটা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদেরকে হুকুম করেছেন, তুমি তোমার পরিবারের সাথে এভাবে কথা বলো, তুমি তোমার পরিবারের সাথে এভাবে আচার আচরণ করো, এভাবে দয়া দেখাও, সহানুভূতি প্রদান করো। মোতালিব ভাই, যদি কারো ঘরের কর্তা ইনকাম সোর্স ভালো থাকে তখন তার পাওয়ারটাই ভিন্ন থাকে, তখন ছোট ভাইয়ের সাথে একরকমের ব্যবহার, পরিবার পরিজনের সাথে একরকমের ব্যবহার, মা বাবার সাথে আর এক রকমের ব্যবহার। যদি স্বামী যিনি আছেন তার স্ট্যাটাসের সাথে তার বাচ্চার মা যিনি আছে, ওয়াইফ যিনি আছে, তার বাবার ফ্যামিলির স্ট্যাটাস যায় না, তখন তার উপরে যে এক অত্যাচার জুলুম যা হয়তো সমাজ আজকে দেখছে, এর নাম কি দয়া সহানুভূতি? আপনার চাইতে আপনার শ্বশুর বাড়ির মানুষের স্ট্যাটাসটা দুর্বল, এটা আপনার কি পয়েন্ট ছিল? এটাই কি আপনার বিশেষ জায়গা ছিল ওই বাড়ির মানুষকে কষ্ট দেওয়া, বারবার কথা শোনানো, কি এগুলো? এটা এটা কি ম্যানার্সের মধ্যে পড়ে? একজন সভ্য লোক, একজন ভদ্র লোক যার মধ্যে শিষ্টাচার আছে, যিনি ভদ্রতা বোঝে, সে কি কখনো নিজের উপার্জনের উপরে শ্বশুর বাড়ির মানুষকে প্রাধান্য দিতে পারে? অর্থাৎ আমার স্ট্যাটাস ভালো, আমার ইনকাম সোর্স ভালো, আমার আয় বেশি, আমার টাকা বেশি, তাই আমি শ্বশুর বাড়ির মানুষকে দুই কথা শোনালাম, নিজের স্ত্রীকে নিজের ওয়াইফকে কথা শোনালাম, এগুলো হচ্ছে, আমি তাই বলতেছি। এগুলো আজ সমাজের মধ্যে খুব পাবেন, অনেক পাবেন। আচ্ছা, এরপরে অপর সাইডটা যদি দেখি, মেয়ের বাবার অর্থ সম্পদ ভালো, তো আপনি কি তাই বলে প্রতিদিন আপনার স্বামীকে কথা শোনাবেন? ভাই এটা কেমন ম্যানার্স? মানে আপনার স্বামী, অথচ আপনি আপনার স্বামীকে বাবার অর্থ ভালো তাই আপনি বারবার কথা শোনাচ্ছেন না? আর কি কথাগুলো শোনায়, কেমন কথাগুলো বলতে পারে, কেমন কথা বলে, এটাও হয়তো আপনাদের জানা আছে। তোমার কি আছে, আমি না হয় তোমার সাথে থেকে গেলাম, কি বোঝাতে চান এ দ্বারা? না, এটা ম্যানার্সে পড়ে না, এটা সভ্যতায় পড়ে না, এটা ভদ্রতায় পড়ে না, এটা দয়া আর অনুগ্রহে পড়ে না। তার মানে কি সে আপনাকে দায়বদ্ধ হয়ে রেখেছে? এসব না, দয়া দেখান, ভালোবাসা দেখান, অনুগ্রহ করেন, সহানুভূতি দেখান। আল্লাহ চাহে যেটা এর মধ্যে যা আছে না আল্লাহ তার রসুলের দয়া, এটা পৃথিবীতে আর কিছুর মধ্যে আপনি পাবেন না। জি মোতালিবে হয়তো কিছু বলতে চাচ্ছিলেন।
জি জি, বিষয়টা বলেছেন খুবই চমৎকার একটা বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন, এবং এটা আসলে আমরা এখন সম্মুখীন হচ্ছি। দুনিয়া যেহেতু টাকা পয়সার দিকে ঝুঁকি আছে এবং আমরা সম্পর্কটাকেও সেই মানদণ্ড দিয়েই মাপতে চাচ্ছি, যে যার কাছে টাকা আছে তারই কদর, তারই মর্যাদা আমার কাছে আছে। কিন্তু ইসলাম কিন্তু সম্পদের সাথে সম্পর্ককে রাখেনি। আমরা যদি দেখি যে আল্লাহ তাআলা যে বন্ধনকে অটুট রাখার কথা বলেছেন সেটা হচ্ছে আত্মীয়তার বন্ধন।
জি,
আর সেই আত্মীয়তার বন্ধনকে অটুট রাখার ক্ষেত্রে কোনো জায়গায় এই বিষয়টি নেই যে যার সম্পদ আছে তার সাথে তুমি সম্পদ অটুট রাখবে আর যার সাথে নেই সম্পদ ভেঙে ফেলবে, এমনটা কোনো
সম্পর্ক ভাঙা যাবে
না, ভাঙা যাবে না। সবার সাথে, সকলের সাথে আপনার সম্পর্ক অটুট রাখতে হবে, সম্পর্ক বজায় রাখতে হবে। এখন যে বিষয়টার প্রতি আপনি দৃষ্টি দিয়েছেন এবং দর্শক শ্রোতাকে তারা অনেকেই বুঝে গিয়েছে,
বুঝে গিয়েছে আশা করি, সমাজে অহরহ আছে,
জি অহরহ আছে। যেমন ছেলের দিক থেকে যদি যে বিষয়টা আপনি তুলে ধরলেন, আপনি কাকে বলছেন? আপনার সন্তানের মাকে আপনি বলছেন, আপনার সন্তানের মাকে, অর্থাৎ আপনার সন্তান যার জন্য আপনি সবকিছু করছেন তার মাকে আপনি বলছেন এটা। এখন মায়ের প্রতি যদি সন্তানের শ্রদ্ধাটা না থাকে, সে তার মায়ের কথাকে শুনছে না, এখন পরবর্তীতে আদব আখলাক শিষ্টাচার কার থেকে শিখবে? কারণ তার মায়ের কথার বেলু এখন তার কাছে
নেই।
এখন আদবটা শিখবে আপনার মাকে, অর্থাৎ আপনি যে আপনার স্ত্রীকে বলছেন, এখন আপনার যে মা আছে অর্থাৎ ছেলের দাদি, সে মার থেকে তো শিখবে যে তোমার দাদিকে তোমার সম্মান করতে হবে, ছেলের মার থেকে শিখবে যে তোমার দাদাকে সম্মান
করতে হবে, তোমার বাবাকে সম্মান করতে হবে, এটাও
মা থেকে শিখবে। এখন মা যখন এই কথাগুলো বলবে, ছেলে তো আগেই বুঝে নিয়েছে যে
আমার মায়ের ভ্যালু কত,
ভ্যালুই নাই, তো উনার কথার কি মর্যাদা রইলো আমার কাছে, তো উনার কথার কোনো মর্যাদা রইলো না। তো এটা একটা পারিবারিক যে বন্ধন, যে
জায়গাটা
নষ্ট করার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আরেকটা যে বিষয়টা বললেন, যে যখন মেয়ে একটু ধনাঢ্য হয়, তখন দেখা যাচ্ছে যে যে কাজগুলো করা দরকার পরিবারের সাথে, সেইগুলো তার দ্বারা হচ্ছে না,
হচ্ছে না,
এবং নানান ধরনের ইচ্ছাকৃত ভাবে দেখা যাচ্ছে। অনুরূপ বিষয়টা যখন আপনি ধনাঢ্য হয়েছেন, তো আপনার সন্তান তো হবে, হয়েছে, ছেলে আছে, তো সেও একদিন গিয়ে টাকা পয়সাওয়ালা হবে, এবং সে তার চেয়ে উপরের জায়গায় গিয়ে বিবাহ করবে, তো তার ঘরেও একজন স্ত্রী আসবে, তখন তার থেকে এই আচরণটাই যদি আপনি পান, তো এটা তো চলতে থাকবে,
চলতে থাকবে।
পৃথিবীতে তো বলা হয়েছে যে এটা একটা রিটার্ন মেশিন, যে আপনি যাই করছেন পৃথিবীতে সেটার রিটার্ন আপনি পাবেন,
পাবেন।
তো এই সিস্টেমটা, এই কালচারটা তৈরি না করা উচিত, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। আরেকটা বিষয় হচ্ছে যে এটাও পরিবারের প্রতি দয়া অনুগ্রহ, যখন দুইটা পরিবার একসাথে সংযুক্ত হচ্ছে, যুক্ত হচ্ছে বিবাহের মাধ্যমে, ছেলে পক্ষ মেয়ে পক্ষ একটা সম্পর্কের মধ্যে আবদ্ধ হচ্ছে, এখন ছেলেদের ডিমান্ড এমন 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 যে মেয়েকে আনবো, এর পাশাপাশি এই এই বিষয়গুলো ছেলেকে দিতে হবে, এই যে ডিমান্ড চার্জ আপনি করছেন, তো এই পরিবারের উপর আপনি একটা বোঝা চাপিয়ে দিচ্ছেন, তার প্রতি তো আপনি না দয়া করছেন, না সহানুভূতি করছেন, কোনো কিছুই করছেন না। দুই দিন পর এই যে মেয়েটা আপনার ঘরে আসবে, আর তাদের থেকে আপনি ভালো ব্যবহার তো আশা করতে পারেন না, কারণ আপনি 10 লাখ 20 লাখ টাকা, এটা উদাহরণস্বরূপ বলছি। অনুরূপভাবে ছেলেকে আপনি জবরদস্তি করছেন যে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা না হলে বিয়ে হবে না, তোমার কাবিন এত টাকাই দিতে হবে, তার উপরও একটি বোঝা চাপিয়ে দিয়ে যে এরকম এরকম বিয়ের যদি অ্যারেঞ্জমেন্ট না করা হয় তাহলে বিয়েটা হবে না, তো বোঝা আগেই চাপিয়ে দিয়ে সেই ঘরের মধ্যে বরকত আকাঙ্ক্ষা করা, তাদের প্রতি সহানুভূতি দয়া, এই বিষয়টা কোনোভাবেই আমাদের কাম্য হতো না। আরেকটি বিষয় হচ্ছে যে যৌতুক প্রথা যেটা রয়েছে, এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন অনেক জায়গায় কমে গেছে, কিন্তু এখনো যে যে জায়গায় এটা আছে, তো এটা রেখে আসলে কখনো ভালো একটা সংসার কামনা করা যায় না, কাম্য করা যায় না। আপনি হয়তো শ্বশুর শাশুড়ি বা স্বামী হিসাবে মনে মনে অনেক কিছু ভাবছেন যে লাভবান হয়ে গেছেন, কিন্তু ওই ব্যক্তি তার চোখে কখনো আপনি উপযুক্ত স্থানে বসতে
পারেননি।
তো এই দৃষ্টি থেকে আমাদেরকে পরিবারের মধ্যে, পরিবারের লোকগুলো যারা আছে তাদের প্রতি আমাদের সহানুভূতি করা উচিত, দয়া করা উচিত। আরেকটা বিষয়ের দিকে আমি একটু যাব, সেটা খুবই চমৎকার একটা ঘটনা যখন পড়ছিলাম, জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ সাহাবি। এই সাহাবি রসুল তিনি তার বোনদের মাঝে একমাত্র ভাই ছিলেন, আর তার বোনেরাও মোটামুটি ছিল, আর তার যে বাবা যিনি ছিলেন তিনি শাহাদত বরণ করেন মেবি, তো তিনি বিয়ে করেন, কুমারী মেয়েকে বিবাহ করেন না, বিয়ে করেন একটু বয়স্ক মেয়েকে। তো তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি তো কুমারী মেয়ে চাইলে বিবাহ করতে পারতে, তো কেন একটু বয়স্কর দিকে তুমি কেন গেলে, তো বললেন যে আসলে আমার বোনেরা হচ্ছে ছোট ছোট, আমি এমন একজন মেয়েকে নিয়ে আসতে চেয়েছি যে ম্যাচুরেট, যে আমার পরিবারটাকে দেখতে পারবে, আমার আমার বোনগুলোকে দেখতে পারবে। তো সেই সাহাবী রসুল এই বার্তা আমাদেরকে পৌঁছে দিয়েছেন যে বোনদের প্রতি ভাইয়ের দায়িত্ব কি রয়েছে, তাদের প্রতি সহানুভূতিটা কিরকম কেমন দেখানো উচিত। এখন সেই শিক্ষাটা আদৌ কি আমাদের কাছে আছে, আমাদের মাঝে আছে? অনেক ফ্যামিলিতে আছে, ভাইয়ে বোনের মধ্যে সম্পর্ক খুবই ভালো আছে এবং দাওয়াত ইসলাম এই শিক্ষাটা দিচ্ছে, কিন্তু এই যে বোন যখন আমরা বিয়ে দেই, তার পিছনে কিছু টাকা তার বিয়েতে খরচ করে আমরা মনে করি যে বাস আমাদের দায় সারা কাজ হয়ে গেছে, এখন বাবার যত ওয়ারিশ আছে সবকিছু আমার রয়েছে, এখানে তার কোনো হিসা নেই। কিন্তু আল্লাহ তাআলা তো স্পষ্টভাবে আমাদেরকে ওসিয়ত করে দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, যে তোমাদের জন্য ওসিয়ত হচ্ছে, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, যে পুরুষের জন্য মেয়েদের হচ্ছে দ্বিগুণ, তারা দ্বিগুণ অংশ পাবে, অর্থাৎ মেয়েরা পাবে ছেলের তুলনায়, আপনার যে ছেলে যদি পায় 100% তো মেয়ে পাবে 50%, তো একটা অংশ তো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এখন ভাইয়ে বোনের যে সম্পর্ক যেমনটা হওয়া উচিত, জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শিক্ষা দিয়ে গেছেন, এক তো হচ্ছে যে এই বিষয়টাকে কেন্দ্র করে, ওয়ারিশকে কেন্দ্র করে, ভালো সম্পর্ক তো দূরের কথা, বোনের সাথে ভাইয়ের কথা পর্যন্ত হয় না, কাটাকাটি, বিভিন্ন মামলা, অনেক কিছু হয়ে যায়,
কিছু হয়ে যায়,
সহানুভূতিটা কোথায় আমাদের গেল? পারিবারিক শিক্ষা যে ছোটবেলা এক ভাই বোনের এক সম্পর্ক ছিল, এই সম্পদের কারণে সেটা কেন আমরা নষ্ট করে ফেলছি? এই যে মিরাসের যে আয়াত রয়েছে বা বিষয়গুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এরপরে খুবই চমৎকার একটি ইরশাদ করেছেন। সেই ইরশাদের মধ্যে আল্লাহ তাআলা এই বলেছেন যে অনেক সময় ভাগ বন্টন দিকে মনে হতে পারে যে আমি তাকে এই অংশ দিয়ে দিচ্ছি, আমি অমুককে ওই অংশ দিচ্ছি, অমুককে অমুক অংশ পেয়ে যাচ্ছে, তো আল্লাহ তাআলা পরবর্তী বলে দিয়েছেন যে কার দ্বারা তোমার কল্যাণ হবে এটা তুমি জানো না, সুতরাং আল্লাহ তাআলা যে ফয়সালা দিয়েছে এটার মধ্যেই রয়েছে কল্যাণ। আপনি আপনার সন্তানের জন্য আপনি আপনার বোনের হক নষ্ট করছেন, আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করছেন, আদৌ কি আপনার এই সন্তানের দ্বারা আপনার জন্য কল্যাণ হবে নাকি আপনার ভাই আপনার বিপদে ঝাঁপিয়ে পড়বে, আপনার বোন আপনার বিপদে ঝাঁপিয়ে পড়বে, এটা আমরা কেউ জানি না। কিন্তু এমনকি যে অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করার কথা তো কোরআনে পাকের বিভিন্ন জায়গায় এসেছে, তো সেই দিক থেকেও আমরা যদি দেখি যে যদি আমরা আমাদের ভাই বোনের প্রতি সহানুভূতি দেখাই, তাহলে এক তো হচ্ছে অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ হবে না, সম্পর্কটাও ভালো থাকবে, বোনও আমার বিপদে ঝাঁপিয়ে পড়বে, আমিও তার সাথে একটা আমার ভালো
সম্পর্কটাও আমাদের বজায় থাকবে। চমৎকার কথা শুনছিলাম আমরা মোতালিব ভাই থেকে, যে পারিবারিক বন্ধনে বা ঘরোয়া পরিবেশে এক শান্তিময় পরিবেশ আমরা কিভাবে তৈরি করতে পারি, যেখানে আল্লাহ তাবারক তালার হুকুম, সেই হুকুমগুলো যদি মান্য করতে পারি, পালন করতে পারি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে ইরশাদ করেছেন, সেই ইরশাদে কারিমা মোতাবেক যদি আমরা নিজের ঘরকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, তবে আল্লাহ চাই ইনশাল্লাহ তাআলা আমাদের ঘরে শান্তি ফিরে আসবে। দর্শকের কিছু কল রয়েছে আমাদের সাথে, কয়েকটা কল আগে শুনে নিই, এরপরে অনুরোধের কালাম থাকলে দর্শক তাও আপনাদেরকে শোনাবে ইনশাল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিই। আপনি আজকের অনুষ্ঠানে হামদে বাড়ি তালা শুনতে চাচ্ছেন, শোনাবো, সাথেই থাকুন ইনশাআল্লাহ তালা। কোনটা তা নির্ধারিত করে দেননি আপনি, তবে ইমরান মাদানী ভাই যে হাম থেকে এক দুই পঙ্ক্তি শোনায় ওটাই আমরা শুনে নেব ইনশাআল্লাহ তালা। পরবর্তী কল দেন।
আমার নাম শেখ খোকন, আমি ফরিদপুর জেলা থেকে বলছিলাম।
আচ্ছা,
আমি মাদানী চ্যানেল দেখি।
আর অবশ্যই আপনারা বসে থাকেন মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানগুলো দেখার জন্য। আল্লাহ পাক ভালো রাখুক, আপনাদেরকে সুস্থ রাখুক, আশা করি পরিবারের সবাইকে নিয়ে মা অনুষ্ঠান দেখেন, মাদানী চ্যানেল আপনারা দেখছেন। পরবর্তী কল দেন।
আমার নাম খুলুর রহমান, সোনার মদিনায় আমাকে শোনায়।
সোনার মদিনায় এই কালামটি শুনতে চেয়েছেন, শোনাবো, সাথেই থাকুন। আরেকটি কল দেন।
টাঙ্গাইল জেলা থেকে বলছিলাম, মোহাম্মদ তাজউদ্দিন অনুষ্ঠান দেখছি, ইসলামের কথাগুলো বলে খুব লাগতেছে।
আচ্ছা আচ্ছা, আল্লাহ পাক ভালো রাখুক, আপনাকেও সুস্থ রাখুক, আপনার পরিবারের সবাইকে। পরবর্তী কল।
আমি কুমিল্লা জেলা থেকে বলছিলাম, মোহাম্মদ ইউসুফ। আমি একটা নাটক এখন শুনতে চাই।
কোন নাটক শুনতে চান তাও কিন্তু বলেননি আপনি, যারাই কালামের নাম নিয়ে বলেছেন আপনাদের কালামগুলো ইনশাআল্লাহ তাআলা আমরা শোনানোর চেষ্টা করব, তবে সাথেই থাকতে হবে, একটু পর আল্লাহ চাই ইনশাল্লাহ তাআলা অনুরোধের কালামগুলো শুনব। আলোচনা করছিলাম দর্শক শ্রোতা পরিবারের প্রতি দয়া সহানুভূতি নিয়ে। একজন বাবা সন্তানের প্রতি যেভাবে সহানুভূতি হয়, দয়া করে, ঠিক একজন সন্তান যদি তার বাবার প্রতি তেমনি দয়াবান হয়, যত্নবান হয়, সহানুভূতি করে, তবে সেই সংসারে কখনো ঝামেলা থাকবে না, সেই সংসারে কখনো কষ্ট দুঃখ যন্ত্রণা থাকতে পারে না। একজন বাবা যেভাবে একজন সন্তানের প্রতি দয়াবান হয়, কেমন দয়াবান হয়, যেদিন সন্তান ভূমিষ্ঠ হয়েছে ওদিন থেকে বাবার সকল চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে গেছে, কিভাবে পরিবর্তন হয়ে গেছে তাও বলি। এরপর দিন থেকে যেদিন সন্তান ভূমিষ্ঠ হয়েছে ছেলে, এরপর থেকেই বাবা নিজের সকল চাহিদাটা সন্তানের চাহিদার উপরে প্রাধান্য দিচ্ছে। আজ সন্তান ঈদের দিন ভালো পোশাক দরকার, বাবা পুরান পোশাকটাকে দরকার হয় তিনবার ধোলাই করবে, এরপরে পরবে, কিন্তু এই নিজের যে চাহিদা এটা সন্তানকে দিয়ে দিল, সন্তানকে ঈদের দিন ভালো পোশাক দিতেই হবে। সন্তান যখন দাবি করলো আমাকে গাড়ি কিনে দিতে হবে, বাবা প্রয়োজনে পায়ে হেঁটে বাজারে যাবে কিন্তু সন্তানকে গাড়ি কিনে দিবে। সন্তান বলছে আমি এখন বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যাব, বাবার প্রয়োজনে ওষুধের টাকাটা সন্তানকে দিয়ে দিবে, ওষুধ কিনবে না, তারপরও সন্তানের সেই কথাটা বাবা রাখবে। যেভাবে বাবা সন্তানের গুরুত্ব দিল, যেভাবে বাবা সন্তানকে দয়া দেখালো, যেভাবে বাবা সন্তানের উপর এহসান করলো, সেভাবে যদি সন্তানও বাবার উপরে করে, সেভাবে সন্তানও যদি বাবার প্রতি যত্নবান হয়, তবে বলেন আপনি ওই সংসারটা কি কখনো দুঃখের কথা বলার কোনো প্রয়োজন হবে কি? আমার সংসারে এত কষ্ট এত দুঃখ প্রয়োজনই হবে না, কেননা বাবা সন্তানকে বুঝেছে, এখন সন্তান বাবাকে বুঝতেছে, আমার বাবার এটা প্রয়োজন। আজ বাবা অসুস্থ, আমি দেখেও চলে গেলাম শ্বশুর বাড়িতে। এখন এই কথাটাই যদি বাবা কাউকে বলে যে আমার সন্তান দেখলো আমি অসুস্থ, বুকে ব্যথায় আমি উঠতে পারতেছি না, সন্তানের সামনে আমি এত জ্বর নিয়ে শুয়ে আছি, কিন্তু সন্তান তা সবকিছু দেখার পরেও চলে গেল, এই কথাটা যখন বাবা কাউকে বলে, হাসি মুখে বলে, অন্তরে প্রশান্তি আছে তাই বলে, এমনটা ভাবিয়েন না। কখনো বাবাটা শান্তিতে বলে না, সুখে বলে না, আনন্দে বলে না, ভিতরে একটা কষ্ট পেয়েছে, আমি এত অসুস্থ, সন্তান দেখার পরেও ভালো মন্দ কিছুই জিজ্ঞাসা করলো না, বললো না, বন্ধুদের সাথে বের হয়ে গেল। যখন বাবা এই কথাটা মোতালিব ভাই কারোর সাথে শেয়ার করে, আর ওই কথাটা কোনো না কোনো ভাবেই আমাদের আশেপাশের মানুষগুলো এত ভালো, আমাদের পরিবেশ, আমাদের আশেপাশে যারা আছে মোতালিব ভাই তারা এত ভালো মানুষ, যে কোনো ভাবেই হোক বাবা কষ্টের কথাটা শেয়ার করছে না, কারো না কারোর সাথে, ভাই প্রতিবেশী কারোর সাথে শেয়ার করছে, তারা এত ভালো মানুষ, এটা তো কষ্টের কথাটা আপনাকে শেয়ার করছেন, এই কথাটা তার সন্তানকে তার ছেলেকে বলতেই হবে। আচ্ছা বলবে তো শুধু, ততটুকু বলবে না, এখানে আরও অসুবিধা হতে পারে, অশান্তি ঘটতে পারে, দরকার হয় দুই লাইন বাড়িয়ে তারপর সন্তানকে বলবে। যখন সন্তান এটা শুনবে তখন সন্তান বলবে দেখো বাবা হয়ে আমার দোষ মানুষের কাছে বলছে, মানে এই পরিবেশটা যতদিন পর্যন্ত আমরা দূর করতে না পারবো ততদিন পর্যন্ত যতই ভালোবাসা অন্তরে আছে বাবার জন্য, এটা আমিও মানি আপনিও মানেন, প্রত্যেকটা ছেলের অন্তরে তার বাবার জন্য যতটুকু পরিমাণ ভালোবাসা আছে ততটুকু পরিমাণ কোনো বন্ধুর জন্য নেই, এটা আমি জানি, বন্ধুত্ব নাম মাত্র, যখন সত্যিকারের ঘটনা প্রকাশ পেয়ে যায় অর্থাৎ বন্ধুত্ব যে চিরস্থায়ী না এটা যখন জেনে যায় তখন আবার সে বাবার কাছেই চলে আসে। কিন্তু আমাদের এই সম্পর্কের মধ্যে যে ফাটল সৃষ্টি হয়ে আছে বা এক অশান্তি বিরাজ করছে, এর জন্য মানতে হবে আমাদেরকে ইসলামের কথাগুলো, জানতে হবে শরীয়তের হুকুমগুলো, আপনি কতটুকু পর্যন্ত ঘরের কথা বাহিরে বলতে পারবেন এই সীমাবদ্ধতাও তো আমাদের জানা নেই, তাই না, যে আমি ঘরের কতটুকু কথা বাহির পর্যন্ত বলতে পারবো, আমার ঘরের কতটুকু কথা আমি বন্ধুদেরকে বলতে পারবো, আমার ঘরের কতটুকু কথা আমি শ্বশুর বাড়ি পর্যন্ত বলতে পারবো, এই আইডিয়াটুকুও তো হয়তো আমাদের কাছে নেই। আমরা মায়ের কথা, বাবার দোষ, ভাইয়ের দোষ, বোনের দোষ সব গিয়ে আমরা বন্ধু বান্ধবকে বলে দিই, বন্ধু বান্ধবও আমার এই দুর্বল পয়েন্টটাতেই তারা হাত দিয়ে রাখে, যখনই প্রয়োজন হয় তখনই আমাকে স্মরণ করিয়ে দেয়, এমনটাও করা উচিত, আমাদের বোঝা উচিত আমি কতটুকু বলতে পারবো তাদেরকে, কতটুকু বলা যাবে। যাই হোক, নিজের পরিবারের প্রতি যত্নবান হন, নিজের ঘরের প্রতি এহসান করেন, নিজের ফ্যামিলির প্রতি দয়াবান হন, এটার মধ্যেই কল্যাণ রয়েছে, এটার মধ্যেই মঙ্গল রয়েছে। যে ব্যক্তি উপার্জনের মাধ্যম তার দিকে পুরো ফ্যামিলি তাকিয়ে থাকে, যে ব্যক্তি এই সংসারের হাল ধরেছে ওই ব্যক্তির দিকেই সবাই তাকিয়ে থাকে, এটাই স্বাভাবিক। তবে আপনাকেও রাগ হওয়া যাবে না, অতিরিক্ত খরচের রাস্তাও বের করা যাবে না, যেভাবে আছে সেভাবে মোটামুটি নিজের পরিবারকে নিয়ে যেন সুন্দরভাবে চলতে পারেন সেই মন মানসিকতা আপনাকে আমাকে তৈরি করে রাখা উচিত এবং রাখতে হবে। মোতালিব ভাই যদি আরও কিছু শোনাতেন, এরপরে অনুরোধের কালামগুলো ইনশাল্লাহ তাহলে আমরা নিব।
আসলে এই যে বিষয়গুলো, পারিবারিক যে বিষয়গুলো রয়েছে, শিষ্টাচারগুলো রয়েছে, এগুলো আমাদেরকেও শেখানো উচিত পরিবারে ছোটবেলা থেকে, যে একে অন্যের প্রতি উদার হওয়া, জায়গা খালি করে দেওয়া, এবং তাদের জন্য মন বড় রাখা, এই যে বিষয়টা রয়েছে এই বিষয়টা আমাদেরকে করা উচিত। আপনি দেখবেন ওই যে মাত্র যে বিষয়টা বললেন যে অনেক সময় দেখা যায় যে আমি তো করছি সবকিছু তো আমিই করছি, না এমনটা না, আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছেন, আপনার রাস্তাকে আল্লাহ তাআলা উন্মুক্ত করেছেন। মানুষ তো অনেক রয়েছে দুনিয়ায়, সকলের বুদ্ধিও আছে বিবেকও আছে শক্তিও আছে, কিন্তু সকলে চাইলে সবকিছু করতে পারে না। তো এই যে করতে পারাটা, এই সক্ষমতাটা তো আল্লাহ তাআলা দিয়েছেন, এই রাস্তাটা তো আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আর সর্বোপরি বিষয় হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইরশাদ করেছেন যে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি, আইউল ইসলামি আফদালু, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি, বলা হচ্ছে যে মানুষকে খাবার খাওয়ানো, এ তো আমুত আম, মানুষকে খাবার খাওয়ানো। আর সেই মানুষটা যদি আমার নিজের ঘরের মানুষ হয়, সেই মানুষটা যদি আমার নিজের মা হয়, সেই মানুষটা যদি আমার নিজের বাবা হয়, তাহলে তো কোনো কথাই নেই। এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম যখন জানতে চেয়েছিলেন যে জান্নাতে আমার প্রতিবেশী কে হবে, তখন আল্লাহ তাআলা বলেছিলেন যে জান্নাতে তোমার প্রতিবেশী হবে অমুক জায়গার এক কষায়, তো বললেন যে আমি তার সাথে দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই। তো গিয়ে দেখলেন সব কিছু শেষে সেই ব্যক্তি টুকরির মধ্যে তার মাকে খাবার দিচ্ছিল। তো যখন ওই ব্যক্তি অন্য এক ব্যক্তি আসে দেখা করার জন্য, তখন দেখলেন যে এক বৃদ্ধ মহিলা সেখানে রয়েছে। তো তিনি সকল কিছু যখন শেষ হলো, তো বলতে চাইলেন যে মহিলা তার মাও মারা গেল, তো
বাবাও
মারাও গেল। তো বললেন যে আপনি মুসা আলাইহিসসালাম,
আপনি সম্ভবত
মুসা আলাইহিসসালাম, বলে তুমি কিভাবে জানো? তো বলে যে আমার মা আমার জন্য দোয়া করেছে এবং তিনি এই দোয়া করতেন যেন আপনাকে দেখতে পান। সর্বোপরি সারাংশ হচ্ছে এটাই। তো এই যে একজন জলিলুল কদর রাসূল, যার আলোচনা কোরআনে পাকের মধ্যে সবচেয়ে বেশি এসেছে, যার উদাহরণ বান্দাকে আল্লাহ পাক বারংবার আমাদেরকে দিয়েছেন, তো তার প্রতিবেশী তার সাহায্য লাভ করবে ওই ব্যক্তি যে মায়ের কি করত, সেবা করত, সহানুভূতি করত, খাবার তুলে দিত। তো আমাদের ওই জায়গাটা একটু প্রশস্ত রাখা উচিত, যে এটা কত বড় এক ইবাদত রয়েছে যে মা বাবা সামনে খাবার পৌঁছে দেওয়া, তারা অসুস্থ আছে তাদের নিকট সেই সেবাটা পৌঁছে দেওয়া, ওষুধটা কিনে ক্রয় করে পৌঁছে দেওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো সন্তানকে শিক্ষা দিয়েছেন, বিশেষত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, তিনি দাঁড়িয়ে যেতেন এবং সেখানে যেখানে বসেছিলেন সেখানে বসতে দিতেন, এবং ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, তখন তিনি দাঁড়িয়ে যেতেন এবং চুমু খেতেন এবং বসতে দিতেন। এই যে শিষ্টাচারটা, এই যে ভালোবাসাটা, সন্তানকে শিক্ষা দেওয়াটা, এটা কিন্তু আমাদেরকে দিতে হবে। এখন আমরা সর্বদা চ্যালেঞ্জ শিক্ষা দিই যে আমার ছেলে সে অমুক, যে যত বড়ই ব্যক্তি হোক না কেন, সে আমার ছেলেকে কেন ধমক দিবে, সে আমার ছেলের প্রতি এরকম কেন আচরণ করবে, না এই যে শিক্ষাটা দিচ্ছি এই শিক্ষাটাই কিন্তু একসময় তারা শিখে যাচ্ছে যে দুনিয়ায় আমাকে আমার জিনিসটা অর্জন করতে হবে, সে যত বড়ই ব্যক্তি হোক, সে যত বড়ই কিছু হোক না কেন। এখন দেখা যাচ্ছে যে এই যে শিষ্টাচার, এই যে সহানুভূতি, এই যে ভালোবাসা, দেখবেন খুবই চমৎকার একটা বিষয় পড়ছিলাম যে বাসে যখন যাবেন তখন একটা সিট খালি হলে সবচেয়ে যে জোয়ান ছেলে, সবচেয়ে অল্প বয়স যে ছেলেটা, সে সবচেয়ে বেশি পারাপারি করে ওই সিটটায় আমার বসতে হবে, অথচ তার আশেপাশে অনেক বয়স্ক ব্যক্তিও আছে,
লোক আছে।
তো এই শিক্ষাটা কোত্থেকে এলো? সে এখন তো এডুকেটেড যারা আছে, শিক্ষিত সমস্ত এখন বেশি, তো এখন তো শিক্ষার তো মানদণ্ড এটাই ছিল যে মনকে বড় করবে, তার মনের যে জায়গাটা আছে সেটা আরো প্রশস্ত করবে, এটাই শিক্ষার উদ্দেশ্য ছিল। কিন্তু সেটা থেকে সরে এখন এটা হয়ে গেছে যে যে ব্যক্তি আমার সামনে আসুক না কেন, আমাকে ওই জায়গাটা দখল করতে হবে, আমাকে সেই জায়গায় বসতে হবে, আমাকে ভালো থাকতে হবে, এর জন্য আমাকে যত কিছুই করতে হোক না কেন। এটা কে শিক্ষা দিয়েছে? এটা আমরাই করেছি।
প্রতিযোগিতাটা মূলত ঘর থেকেই
শুরু হয়েছে,
সেটা হোক লেখাপড়া দিয়ে প্রতিযোগিতা, আর সেটা হোক অর্থের দিক থেকে প্রতিযোগিতা, সেটা হোক বাড়ি গাড়ির ব্যাপারে প্রতিযোগিতা, সেটা হোক সুন্দরের চর্চার দিক থেকে প্রতিযোগিতা, প্রতিযোগিতাটা মূলত ঘর থেকেই শুরু হয়েছে। একটা পর্যায়ে এসে কি হয়, নিজের জীবনটা কি মানুষ ভুলে গেছে, নিজের জীবনটাকে মানুষ ভুলে গেছে যে প্রতিযোগিতায় যতক্ষণ পর্যন্ত জিততে না পারবো ততক্ষণ আমি এই সমাজে আর আমার দাম কি রয়েছে বুঝতে হবে। জি,
এছাড়াও যে বিষয়গুলো হচ্ছে সন্তানের, এটা তো একটা আছে যে আদবের তো অনেক গুণ রয়েছে, এবং আমাদের বুজুর্গানের দিন তো খুবই সংক্ষিপ্ত ভাবে সূত্র বলে দিয়েছেন যে পৃথিবীতে মানুষ যা অর্জন করেছে আদবের কারণে, যা হারিয়েছে সব বেয়াদবির
কারণে।
আপনার সন্তানের আপনি কল্যাণ চাচ্ছেন আর তাকে শিক্ষা দিচ্ছেন যে তোমার সামনে যে কেউ চলে আসুক তুমি তোমারটা অর্জন করে নেবে। এখনো বাসের কথা এক্সাম্পল দিলাম, তো সে তো তার সামনে বয়স্ক ব্যক্তি কে আছে না আছে না দেখে তার গায়ের উপর পাড়া দিয়ে সে গিয়ে সিটে বসে বসে পড়লো। এখন একজন বয়স্ক ব্যক্তি সে মনে মনে আপনার সন্তানের জন্য কি দোয়া দিবে? আদবে যে আউলিয়া হয় সেটা কি সে আদৌ অ্যাচিভ করতে পারবে? যে মানুষের দোয়ার বরকতে মানুষ উন্নতি লাভ করে আমরা জানি এবং পরকালে পর্যন্ত তারা গুছিয়ে যায়। কুরআনে পাকের মধ্যে এরকম অসংখ্য উদাহরণ আছে যেগুলো আদবের কারণে বেঁচে গেছে এবং আদবের কারণে তারা অর্জন করেছে। তো আপনার সন্তানের প্রতি এই সহানুভূতিটা আপনি নিজেই নিজের কারণে বা আমরা নিজ হাতে সেটা দূরে সরিয়ে দিচ্ছি। আরেকটা বিষয়ে বলি মাঝে মধ্যে, সেটাও সন্তানের প্রতি সহানুভূতি, সেটা হচ্ছে সন্তানদেরকে হালাল উপার্জনের শিক্ষা দেওয়া, হালাল খাবার খাওয়ার শিক্ষা দেওয়া, নিজে হালাল উপার্জন করা, সন্তানের হালাল উপার্জনের শিক্ষা দেওয়া, এবং মেয়ের ক্ষেত্রেও বিশেষত সর্বোপরি একটা ভালো
এমন মন মানসিকতা তৈরি করতে হবে সন্তানদের,
যে আমার মেয়েকে আমি ওই জায়গায় বিয়ে দেব যে সে গেলে যেখানে দুই লোকমা হালাল খেতে পারবে। ওই যে বুজুর্গানের দিনের তো অসংখ্য ঘটনা আমরা দেখতে পাই না, যে এক বুজুর্গ তিনি মসজিদে ঘুরে ঘুরে দেখতেন যে কোন যুবক এরকম রয়েছে যে নামাজ আদায় করে, আমি আমার মেয়েকে আমি সেখানেই বিবাহ দিব। তো এক ছেলেকে দেখলেন যে যুবক নামাজ আদায় করে, তখন তার সাথে বিবাহ দেওয়া হলো। গিয়ে দেখলেন যে এক রুটি পড়ে আছে, বললেন এই রুটি কেন? বলে যে আজকে ইফতারি করবো। বলে যে আমার আমার বাবা আপনার হাতে আমাকে তুলে দিয়েছে, আমি চলে যাচ্ছি। যে যার ইফতারির আল্লাহ তাআলার উপর ভরসা নেই তার সাথে তো থাকাটা পসিবল না, এরকম হতে পারে না। তো আগের দিনের বুজুর্গরা তারা এরকম যুবককে খুঁজে বের করতেন যে আমার মেয়ে কোন ঘরে যাচ্ছে, সে হালাল খাবে নাকি তার পেটে হারাম যাবে, তার পরবর্তী জীবনটা কিভাবে পরিচালিত হবে। কেননা হারামের ব্যাপারে তো বলা হয়েছে যে যার শরীরে এক লুকমা হারাম দ্বারা গঠিত হবে সেটাও কি হবে, জাহান্নামে যাবে, জ্বলবে, শাস্তি ভোগ করবে। তো এটাও তো পরিবারের প্রতি সহানুভূতি, এটাও তো সন্তানের প্রতি সহানুভূতি না, এক ধরনের
জাহান্নাম থেকে সন্তানকে বাঁচাচ্ছেন মা বাবা। যদিও বা একটু শুরুতে একটু কষ্ট হবে, কিন্তু যখন অভ্যস্ত হয়ে যাবে তখন আর এই কষ্টটা আপনার আমার
সবচেয়ে যদি দেখি যে দুজাহানের বাদশাহ যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার মেয়েকে কোথায় দিয়েছেন? তখন তো অনেক ভালো ভালো জায়গা থেকে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য প্রস্তাব এসেছে, কিন্তু তিনি দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তুলে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন গরিব এবং সেখানে বিয়ে দেওয়ার পরও কিন্তু ওই রকম অবস্থায় ছিল যে সেখানে গেলেন এবং ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই যে উনুন যেটা রয়েছে, চুলা যেটা রয়েছে, সেটার আগুন ধরাতে ধরাতে চেহারা রং পরিবর্তন হয়ে গেছিল। তার যে চেহারা যে সৌন্দর্য ছিল সেটাই
কালার
পরিবর্তন হয়ে গিয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তো পাহাড় স্বর্ণ হয়ে ঘুরত, কিন্তু সন্তানকে কি শিক্ষা দিয়েছেন যে এটার মধ্যেই কল্যাণ রয়েছে, এটার মধ্যে ভালো রয়েছে। তো আমরাও আমার সন্তানের প্রতি যদি সহানুভূতি দেখাতে চাই, আমার পরিবারের প্রতি যদি সহানুভূতি দেখাতে চাই, আমার স্ত্রীর প্রতি আমার অনেক ভালোবাসা আছে, আমার সন্তানের প্রতি আমার অনেক ভালোবাসা,
এখন ভালোবাসা যেন তাকে জাহান্নামের দিকে নিয়ে
না যায়, তাই না? মূল কথা এটাই যে আপনি ভালো একটা চাকরি করছেন বা অফিসে চাকরি করছেন, এখানে হারাম উপার্জনের সুযোগ আছে। এখন তাদেরকে ভালো তো আপনি এই দুনিয়ায় রাখলেন, কিন্তু আখিরাতে এটা কি তাদের জন্য আদৌ ভালো কিনা?
তাদের জন্য ভালো না, আমার জন্য ভালো
ভালো না,
তাই না? তিনি আমিও ফেসে যাব কালকে আমাতে, আর আমার পরিবারও ফেসে যাবে। অনুরোধের কালামগুলো আগে শুনি আমরা ইমরান ভাই থেকে, এরপর আল্লাহ ইনশাআল্লাহ তাআলা আরো কিছু দিক নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে। নিজের পরিবারকে কিভাবে আমি সভ্যতা শিখাবো, নিজের পরিবারকে আমি কিভাবে ধর্মীয় দিকগুলো জানাতে পারি, শোনাতে পারি, এ নিয়েও কিছু কথা বলার চেষ্টা করবো। জি হুজুর।
حسبي ربي جل الله ما في قلبي غير الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله ما في قلبي غير
رحمت دا دریا الہی ہر دم وعدہ تیرا ہر دم وعدہ تیرا جے
চমৎকার কালামগুলো শুনছিলাম আপনাদের এই অনুরোধের পাঠানো, আল্লাহ পাক কবুল করেনি। আলোচনা শুনছিলাম দর্শক শ্রোতা, পরিবারের প্রতি দয়া ও সহানুভূতি, একটা ঘরের মধ্যে দয়া আর সহানুভূতি কতটুকু কাজ করে দেখেন। আচ্ছা, দয়া করা তার মানে এটা না যে আপনি আর্থিকভাবে তাদেরকে সাপোর্ট করলেন সহজ, এটা তো করতেই হবে, এটা তো দায়িত্বই, তাদেরকে একটু সময় দেওয়া, এটাও দয়া সহানুভূতি। তাদের মনের কথাগুলো শুনতে থাকা, এটাও দয়া সহানুভূতি। তাদের পাশে বসা, পাশে থাকা, এটাও দয়া, সহানুভূতি। তাদের আকাঙ্ক্ষাগুলো পূরণ করা, এটাও দয়া, সহানুভূতি। তাদের ইচ্ছাগুলো পূরণ করা, এটাও দয়া, সহানুভূতি। আবার এটা মনে করিয়েন না যে আমি উপার্জন করি তাই বলে কি আমার ঘরে, অর্থাৎ আমার ঘরের দায়িত্ব আমার উপরে তাই বলে কি আমার উপর বোঝা চাপিয়ে দেওয়া হলো। মোতালিব ভাই, অনেক মানুষ বলে যে পুরাটা তো আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, উপার্জনের মাধ্যম আমি একাই, চাপিয়ে দেওয়ার তো কিছু নেই এখানে। আপনি যদি 20,000 টাকা স্যালারি পান, সেটা দিয়েই নিজের পরিবারকে পরিচালনা করবেন, আল্লাহ তাবারক তাআলা এই দায়িত্বটাই আপনাকে দিয়েছেন। দর্শককেও প্রশ্ন, এমনকি কেউ কখনো দেখেছে যে আল্লাহ তাবারক তাআলা সে 1,00,000 টাকার মালিক, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন পরীক্ষায় ফেলেছেন 1,00,000 টাকা লাগবে? এমন কি কখনো সম্ভব? আর আল্লাহ তাআলা তো কোরআনেই বলে দিয়েছেন, আমি আমার বান্দাকে এমন কোনো পরীক্ষায় ফেলি না, এমন কোনো পরীক্ষা নেই না যেটা বান্দা পারবে না, তাই না? বান্দাকে আল্লাহ তাবারক তাআলা ততটুকুই দায়িত্ব দেন যতটুকু বান্দা পালন করতে পারে। আল্লাহ কাউকে বোঝা চাপিয়ে দেন না, এটাই আল্লাহ ঘোষণা করছেন যে আল্লাহ কাউকে বোঝা চাপিয়ে দেন না, কারোকে ভারী দেন না, কাউকে লোড দেন না। সেই বান্দা যতটুকু নিতে পারে আল্লাহ ততটুকুই দেয়। এখন আপনার ঘরে ভাই বোন মা বাবা স্ত্রী পুত্র নিয়ে মানুষ আছে 5 জন, সেই 5 জনের ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। আবার সেই 5 জনের ভরণ পোষণের জন্য যদি আমি 10,000 টাকা দামের স্যালারিতে জব করি, তবে 5 জনকে চালাতে পারবো না। আল্লাহ তাবারক তাআলা এমন এক সন্ধানের ব্যবস্থা করে দিয়েছে, এমন এক রিজিকের ব্যবস্থা করে দিয়েছে যেখানে 5 জনকে নিয়ে আমি ভালোভাবে চলতে পারবো, এমন একটা স্যালারির ব্যবস্থা আল্লাহ তাআলা কোনো জবের মাধ্যমে করে দিয়েছেন। এখন যদি বান্দা মনে করে যে আমার মাথার উপরে 5 জনের দায়িত্ব আর আমি মাত্র 20,000 টাকায় চাকরি করি, এখন যে দেশের পরিস্থিতি, এখন যে দ্রব্যমূল্যের দাম, তাতে আমি কিভাবে পারবো, আমাকে তো বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, না এটা ভুল। আল্লাহ তাবারক তাআলা অর্থের মাধ্যমে, দায়িত্বের মাধ্যমে, অসুস্থতার মাধ্যমে, যেভাবেই হোক আল্লাহ তাবারক তাআলা বান্দা থেকে পরীক্ষা নেয়, দেখে আমার বান্দা শুকুরগুজার বান্দা কিনা। এই সব কিছু মিলিয়ে যদি আপনি পরিবারের সাথে সুন্দর আচরণ করতে পারেন, সুন্দর ব্যবহার করতে পারেন, পরিবারকে একত্রে রাখতে পারেন, একে অপরের সাথে যদি মন মালিন্য হয় সেটাকে আপনি ম্যানেজ করে নিজের মতো করে গোছাই রাখতে পারেন, সন্তানদেরকে ধমক না দেয়া, তাদেরকে কঠোর ভাষায় কথা না বলা, যদি উপার্জনের ব্যক্তি একজনই থাকে ঘরের মধ্যে, সন্তানের বয়স যদি 15-17 বছর হয়ে যায়, আর যদি একদিন স্কুলে না যায়, বাবা বারবার কথা শোনায় ঠিক আছে স্কুলে না যা তো কাজে যাও। আচ্ছা, মেয়েদেরকেও বলতে শোনা যায় সমাজের মধ্যে, যদি মাদ্রাসায় না যায় বা মায়ের সাথে কাজ না করে, তো ফের বিভিন্ন ধরনের কথা মেয়েকে শুরানো হচ্ছে, ছেলেকে বলা হচ্ছে, এমনকি নিজের ওয়াইফকে, স্ত্রীকেও বলা হচ্ছে, এগুলো না। আপনি তাদেরকে খাবার ভরণ পোষণ দিয়ে এতটাও হয়রান হয়ে যাননি যে এখন বিরক্ত হয়ে গেছে এখান থেকে চলে গেলাম, এগুলো একদম বোকামি কাজ। একজন মানুষ হিসাবে আপনি নিজের পরিবারের সাথে থাকেন অথবা দূরে কোথাও চলে যান, আর একটা পরিবার তো আপনার হবে, আর একটা সংসার তো আপনার হবে, এমন তো না আপনি একাই থাকবেন। আচ্ছা, 5 বছর পর আবার আপনাকে ফিরে আসতে হবে, 1-2 বছর পর আবার ফিরে আসতে হবে, এই পরিবারটাই আপনার নেয়ামত। এটাকে আপনি যদি অনেক বড় বোঝা মনে করেন বা মনে করেন যে আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এটা এমনটা না, পরিবারটা একটা নেয়ামত, সত্যি বলছে একটা নেয়ামত পরিবারটা। অনেক মানুষ নিজের পরিবারের কাছে যাওয়ার জন্য কান্না করে, হ্যাঁ নিজের ঘরে যাওয়ার জন্য কান্না করে, আবার অনেক মানুষ নিজের ঘরে থাকা অবস্থায় কান্না করে কখন আমি এখান থেকে মুক্তি পাবো, বের হব। এই যে ঘরগুলো আছে এগুলো কখনোই শান্তির নীর হতে পারে না, একে অপরের সাথে এক খুব সুন্দর সম্পর্ক, আর এই সম্পর্কের মধ্যেই তো আল্লাহ তাবারক তাআলা দয়া এবং আল্লাহ তাআলার ইহসান আমাদের প্রতি রয়েছে। আরো যদি কিছু কথা শোনা
যায়, ওই যে আগে বললাম অন্তরের সাথে সম্পর্কিত রিলেটেড যে বিষয়টা, যে আসলে কৃপণতার যে বিষয়টা রয়েছে, কৃপণতা এবং হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ভরসা, তারপর হচ্ছে অল্প তুষ্টি, এই বিষয়গুলো এখানে চলে আসে যে আপনি আসলে কোন মাইন্ডে, এই বৈশিষ্ট্যগুলো আপনার মাঝে আছে, আপনি কি উদার মনের, দানশীল, আপনি কি হচ্ছে যে আল্লাহ তাআলার উপর নির্ভরশীল, তাওয়াক্কুল আলাল্লাহ আপনার উপচ্ছে, আরেকটা হচ্ছে আপনি কি অল্প তুষ্টি কিনা, অল্পতে তুষ্ট কিনা, এই বিষয়গুলো তখন আলোচনার মধ্যে চলে আসবে। আপনি নিজেকে প্রশ্ন করুন যে অল্প তুষ্টির যে ফজিলতগুলো আছে আপনি আগে অধ্যয়ন করুন, যে এই এই ফজিলত আল্লাহ পাক অল্প তুষ্টির মধ্যে রেখেছেন। এখন আপনি নিজেকে প্রশ্ন করুন যে আমার মধ্যে অল্প তুষ্টির গুণটি আছে কিনা, এত চমৎকার একটি গুণ। আল্লাহ তাআলা কৃপণতার কি শাস্তি রেখেছেন? আল্লাহ তাআলা কৃপণদের ব্যাপারে বলেছেন এরা সবকিছু থেকে দূরে, শুধু জাহান্নামের কাছে। আল্লাহ তাআলা থেকেও দূরে, মানুষ থেকেও দূরে, জান্নাত থেকেও দূরে, শুধু কাছে কিসের? জাহান্নামের। তো এখন আমি কি কৃপণদের মধ্যে আছি নাকি দানশীলদের মধ্যে আছি? আরেকটি বিষয় হচ্ছে যে সকল কিছু আমার লাগবে, দুনিয়া 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 আপনি করছেন, তো এই বিষয়গুলো একটু অধ্যয়ন করে তারপর আপনি পরিবার যে আপনি পরিচালনা করছেন এখন আপনি করেন, যে আল্লাহ পাক আমার মাধ্যমে কিসের খেদমত নিচ্ছে? আল্লাহ পাক তার নিজের মাখলুককে নিজের পরিবার বলে ঘোষণা করেছেন, এখন তার মাখলুকের মধ্য হতে সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ,
মানুষ
সেই মানুষগুলো কয়েকজনের রুজি আপনার দ্বারা হচ্ছে, এই যে আল্লাহ তাআলা তার পরিবার তা আল্লাহ তাআলার সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকে আপনার মাধ্যমে চালাচ্ছেন, আল্লাহ তাআলা আপনার মাধ্যমে এর যে পরিচালনা এটা মিটাচ্ছেন, এর প্রতিদান কি আপনি পাবেন? অবশ্যই এর প্রতিদান পাবেন। আরেক বিষয় হচ্ছে যে আপনি হয়তো আপনি মাইনাস করেন যে আমার অমুককে হলে আমার হয়ে যাবে, আমার স্ত্রী আমার সন্তান সন্ততি হলে হয়ে যাবে, মা বাবা আমি এক্সাইট করে দিলাম, তো এখন কি আপনি লাখপতি কোটিপতি হয়ে যাবেন? আপনি কি মা বাবার দোয়া আপনার একদম প্রয়োজন নেই? মা বাবার দোয়া ছাড়া কিভাবে মানুষ চলতে পারে? মা বাবার দোয়া ছাড়া তো চলা সম্ভব না। তো সুতরাং সবাইকে মিলে চলুন, নিয়ে চলুন, যে বরকত যে কল্যাণ আপনি পাবেন দেখতে পাবেন সেটা সকল হাতে করে আপনি দেখে নিয়ে।
আচ্ছা, আমি যে কষ্ট করছি,
জি
মা আছে বাবা আছে আমার সাথে আমার সন্তান স্ত্রীরা আছে, আমি একা মানুষ উপার্জন করছি মাত্র 15,000 টাকা 20,000 টাকা, তারা সবাই এটা জানে ওপেন একটা বিষয়, আমি আমার ইনকাম সোর্স কম, আমি কম ইনকাম করছি, এটাই হয়তো বেশিরভাগ হবে দেশের মধ্যে, তারাও কি অবুঝ? তারা কি আপনার বিষয়টা বুঝে না? আপনি 20,000 টাকা স্যালারি পাচ্ছেন, মোটামুটি বাজার বাজার করে ঘরের যে পরিবারের যে খরচটা আছে এটা বরাবর, এরা জানে এটা। আমি বলি যারা এই অভিযোগ করে যে এত অশান্তি বা আমি পুরো ফ্যামিলি নিয়ে চলতে পারতেছি না, মা যখন দেখে না মাসের শেষ হয়ে গেছে, আমার সন্তান তো 20,000 টাকা স্যালারি মাসের শুরুতে পেয়েছে, পুরো মাসটা আমার ঘরটা চালালো সংসারটা চালালো, মাসের শেষে মার যখন ওষুধের সময় হয় না বলবে না, বলে না কেন বলে না? এই জন্য বলে না, এখন বললে আমার সন্তানের মাথায় একটা প্রেশার আসবে, কোথা থেকে ম্যানেজ করে দিবে? বাবা আজকে এমন ইম্পর্টেন্ট আত্মীয় থেকে দাওয়াত আসছিল, বাবা আত্মীয়কে বলে দিয়ে আসছে যে কোনোভাবে ম্যানেজ করে আসছে, আমি যেতে পারবো না। এই মুহূর্তে যদি আমার সন্তানকে বলি যে না আমার এক আত্মীয় দাওয়াত দিয়েছে সেখানে আমাকে যেতে হবে, কমপক্ষে 500 টাকা হলেও নিয়ে যেতে হয় গিফট, সেখানে 500 টাকার গিফট নিয়ে যেতে হবে, বাবা ওই সকল আত্মীয়কে না করে আসবে বিভিন্ন বাহানা দেখিয়ে, পারবো না, হবে না, যাবো না, কেন? মাথায় একটাই চিন্তা, আমার ছেলে যে স্যালারি পায় ওটা তো মাসের শুরুতেই শেষ, ঘরের মধ্যে এতগুলো বাজার সদাই করলো পুরো মাস চালালো, এখন যদি সন্তানকে এই 500 টাকার কথা বলি এটাও তার উপরে প্রেশার হয়ে যায়। আচ্ছা, স্ত্রী বাবার বাড়ি থেকে কল আসছে যে যেতে হবে, বাবার বাড়ি বাড়ি দাওয়া দিচ্ছে, এই মুহূর্তে যে সন্তানদেরকে নিয়ে বাপের বাড়িতে যায় সেখানে 200-400 টাকা ভাড়া আছে, খরচ আছে, স্ত্রী বাপের বাড়ির মানুষকে বলবে না এই মুহূর্তে আমি যেতে পারবো, বলে আমি এখন যেতে পারবো না, এটা বলবে না কি যা খরচ ছিল তা খরচ হয়ে গেছে এখন টাকা হাতে নিয়ে যেতে পারবো না বা টাকা দিচ্ছে না তাই যাবো না, এটা না, কাউকে বুঝতে দেয় না, এই সকল মানুষরাই তো মহৎ, তাই না? কাউকে বুঝতে দেয় না যে না আমার ঘরের উপার্জনের মাধ্যম একটাই, আর সে যা উপার্জন করে তা মাসের 20 তারিখেই শেষ হয়ে যায়, এই মাসের শেষে এসে আমি যে কোথাও মেহমান হয়ে যাব বা কাউকে কোনো কিছু দিব বা আমি ওষুধ কিনবো এই টাকা আমার কাছে নেই আর আমি চাইতেও পারবো না, এর চাইতে আর কি করবে আপনার জন্য?
ফ্যামিলি যদি ক্লোজ হয় না,
জি জি ক্লোজ হতে হবে,
আর মা বাবা এই যে সম্পর্কটা এটা ক্লোজ ফ্যামিলি,
জি জি
তাদের সাথে আপনার ভালো সম্পর্ক থাকতে হবে, তখনই আপনি বুঝতে পারবেন বিষয়টা,
আসলে বিষয়টা বোঝা যাবে। এবং আরেকটা, আমি যেগুলো কথা বলছি এগুলো যখন এক থাকবে এবং একে অপরকে বুঝবে তখনই গিয়ে কিন্তু এই কাজগুলো হয়।
এই ফ্যামিলিগুলা যদি আপনি একটু হিসাব করেন, এই ধরনের ফ্যামিলিগুলোতে বিশেষত তাদের তারা তাদের মা বাবার স্যাক্রিফাইসটা তারা বুঝতে পেরেছে, এমনও অসংখ্য মা বাবা এরকম রয়েছে যদি সন্তান ভূমিষ্ঠ হয়েছে এরপর থেকে তার বালক হয় এবং তার ইনকাম করার আগ পর্যন্ত যদি কতগুলো ঈদ গিয়েছে, যদি হিসাব করা যায় এতগুলো ঈদ গিয়েছে, এই ঈদগুলোর মধ্যে আপনি আপনাকে আপনি যুবক হয়েছেন ইনকাম করছেন, আপনাকে কতটা ঈদের মধ্যে নতুন জামা কাপড় পরে তারা দেয়নি এবং তারা কতগুলো পুরাতন জামা কাপড় দিয়ে ঈদ করেছে একটা হিসাব করেন, তখন দেখবেন হিসাব করবেন একদিকে আরেকদিকে চোখের জল আসবে,
এহসান কত প্রকার তখন বুঝে আসবে,
তখন বুঝে আসবে। এটা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে, বিষয়টা অনুধাবন করতে হবে, তখনই এটা অটোমেটিকলি আপনি করতে সক্ষম হয়ে যাবেন। এছাড়াও যে বিষয়গুলো যে শিক্ষাগুলো আমাদেরকে আমার আমাদের ইসলাম আমার ইসলাম আমাকে দেয়, সেই শিক্ষাগুলোর মধ্য থেকে অন্যতম একটি শিক্ষা হচ্ছে মা বাবার সবসময় খোঁজ খবর রাখা, তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং, তাদের সাথে বোঝাপড়া, যে কোনো কাজকর্ম করা, পরামর্শ করা, তো এগুলো চলে আসে। তো সবগুলো মিলিয়ে তাদের সাথে একটা ভালো সম্পর্ক রাখি, এটাই পরিবারের সাথে সহানুভূতি। আপনি হয়তো তাদেরকে সবসময় ভালো খাইয়ে আপনি খুশি করতে পারবেন এমনটা নয়, তাদের সাথে যদি আপনি যোগাযোগটা রাখেন, মেনটেন করেন, আপনি বছরে দুইবার যান তাদেরকে গিয়ে দেখে আসুন। নিগরানে সুরা ইমরান আত্তারি খুবই চমৎকার কিছু কথা বলেছেন, যে আপনাকে কে বলেছে যে আপনাকে 10,000 টাকাই দিতে হবে, আপনার কাছে টাকা নাই, আপনি বছরে দুইবার যান মা বাবা মায়ের কাছে গিয়ে বলুন যে আমি পারছি না, আমি আমার কাছে টাকা নেই, তারা কি আপনাকে আপনার গলায় ছুরি ধরে দিবে, জোর করবে? তখন দেখেন আপনি প্রতি মাসে 4-5,000 টাকা যা দিতেন তার চেয়ে বেশি আরো খুশি হয়ে যাবে। আপনি যান তো আগে, মা বাবা তখন যে আপনাকে যে দোয়া দিবে সেই দোয়ার বরকতে আপনার যে রুজিতে বরকত হবে তখন আপনি দেখতে পান। আমাদের দেখা যায়
মনের কথাগুলো তো খুলে বলি,
আমাদের দেখা যায়
পরিষ্কার হয়ে যাক,
আরে টাকা নাই, একদম যোগাযোগই বন্ধ করে দিলাম, না হচ্ছে না, বারবার প্রেশার আসছে, ভাই এটা না করি, কথা তো বলি। তারা আপনাকে বুঝে, আপনি যতটুকু আপনার মা বাবাকে বুঝেন তার চেয়ে আরো বেশি গুণে আপনাকে তারা বুঝে, যে আমার সন্তান আসলে কি রকম, সে কোন পরিস্থিতিতে আসে, এটা আমাদেরকে বুঝতে হবে। আরেকটা বিষয় জাকির ভাই এখানে অ্যাড করবো, যেহেতু সহানুভূতির বিষয়টা চলেই আসছে, এখন কিন্তু এই বিষয়টাও দেখতে পাচ্ছি অনেক জায়গায়, যে আসলে প্রবাসে যারা গিয়েছে তাদের প্রতি সহানুভূতি অনেকে দেখাচ্ছে না, অনেক পরিবার দেখাচ্ছে না। তো এটা না থাকায় যে বেচারা এত কিছু আপনার জন্য করছে তার প্রতি সহানুভূতি দেখানো উচিত আমাদের, যে গিয়েছে তো গিয়েছে, এখন তার আর এই দেশে আসা উচিত না, আসলে পরে তো যে মাসে যে এক বিরাটভাবে অবস্থা আমাদের চলাফেরার, প্রত্যেক মাসে শপিং করা, প্রত্যেক মাসে প্রত্যেক শুক্রবারের গরুর গোশত খাওয়া, এবং যে বিভিন্ন বিষয়গুলো আছে চিন্তা করে যে এ চলে আসলে তো আর আমাদের কিছু হচ্ছে না, তো তার প্রতি তো একটু আহসান করেন। এখন প্রতি মাসে শপিং হচ্ছে না, বছরে দুইবার শপিং করুন, তার প্রতি আহসান করুন, তার প্রতি দয়া দেখান। বিয়ে হচ্ছে, কারো একজন ফ্যামিলিতে বিয়ে হবে, এখন সকল কিছু চাপিয়া দেওয়া হয়েছে,
পুরোটা লোড ওই যে প্রবাসে আছে,
প্রবাসে 5,00,000 টাকা খরচ হবে, কিভাবে দিবা এটা তুমি জানো, এখন সেই বেচারাও কি করবে, এখন 5,00,000 টাকা ম্যানেজ করতে হবে, তো কি করতে পারো, 2 বছর আমার এখানে থেকে যেত, 2 বছর পরিবার ছাড়া থাকা যে কত কষ্টের, আপনি থাকুন, আপনি তারা বুঝে, তো ওই ব্যক্তি আসতে পারছে না আপনার এই লোডের কারণে। আপনার কি দরকার আছে বিয়েতে 5,00,000 টাকা খরচ করা?
আমি একটা ছোট্ট ভিডিও দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, হয়তো বা এটা অসংখ্য মানুষের সামনে পড়েছে, তিনি সোশ্যাল মিডিয়ার সামনে এসে নিজের পাসপোর্টকে ছিঁড়ে ফেলেছে। শুধু পাসপোর্ট ছিঁড়ার ভিডিও নয়, ওখানে তার ভয়েসও ছিল, কেন পাসপোর্ট ছিঁড়ে ফেলছে তিনি তাও বলছে, যে অনেক বছর হয়ে গেছে আমি বাড়ি থেকে এখানে আসছি, কিছুদিন পূর্বে বাড়ির মানুষকে বললো যে আমি দেশে আসতে চাই, মনটা আর মানতেছে না, একা একা জীবনটা মনে হচ্ছে মরুভূমি হয়ে আছে, চাচ্ছিলাম এবারকে বাড়িতে আসি, কিছুদিনের জন্য আসি, ফ্যামিলিকে দেখি, মা বাবাকে দেখতে মন চায়, ঘরের মানুষের সাথে বলতে নিজের ঘরের মানুষ মা বাবা যারা আছে তাদের সাথেই সম্ভবত তিনি শেয়ার করেছেন। ঘর থেকে আওয়াজ আসলো, তাকে শোনালো যে এবছর নয় আগামী বছর আসি, এখন যে হাতে কাজটা নিয়েছি আমরা বা যে কাজগুলো করতেছি এগুলো কমপ্লিট হোক, এরপরে তুমি আসো। এর আগেও নাকি কয়েকবার বলছে বাড়িতে আসবো বাড়িতে আসবো, বারবারই বলে এখন না আরও পরে, এখন না আরও পরে, এই পরে কথাগুলো বলতে বলতে ভাইয়ের বিয়ে হয়ে গেছে, বোনের বিয়ে হয়ে গেছে, অর্থাৎ নিজের আপন ভাইয়ের বিয়ে হয়ে গেছে, ছোট বোনের বিয়ে হয়ে গেছে, ঘরের টিনের বাড়ি ছিল বিল্ডিং বানানো হয়ে গেছে, আরো অনেক কিছু করছে, তারপরও ছেলেটাকে আসতেই দিচ্ছে না, বলছে আবার পরে আসো। এরপরে বাধ্য হয় তিনি অনেক কষ্টে অনেক যন্ত্রণা বুকে নিয়ে এরপর সোশ্যাল মিডিয়ার সামনে এসে নিজের পাসপোর্টকে ছিঁড়ে ফেলেছে, যে আমি আর আসবো না, আমি আর দেশে আমার প্রয়োজন নেই, আমি দেশে গিয়ে আর কি করবো। আমি তো মনে করি উভয় পক্ষের মধ্যেই হয়তো ভুল বোঝাবুঝি আছে, তাই না? উভয় পক্ষের মধ্যেই ভুল বোঝাবুঝি আছে, যে মানুষটা টাকার মেশিন, সে যদি আপনাকে 50,00,000 টাকা আপনাকে দিল, তার আসা যাওয়া তাহলে 2,00,000ই খরচ হবে, একবার হ্যাঁ বলে দেন, ছেলেটা আসুক বাড়িতে, ঘুরে আবার যাক, টাকার মেশিনই তো, আবার আপনাকে 50,00,000 দিবে, না এতে সে মানতে পারলো না। আচ্ছা, ছেলেটাও হয়তো ভুল করেছে এই জন্য যে পাসপোর্ট ছিঁড়ে ফেলেছে, এই ভিডিওটা যদি মায়ের সামনে পড়ে, আমি জানি যদিও মা ভুল করে থাকে, মা তো তাকে এভাবে নীরব কষ্ট দেওয়ার কোনো মানে হয় না, বা বাবার সাথেই হয়েছে ঘটনা, পাসপোর্ট ছিঁড়ে ফেলছেন, ভিডিওটা অবশ্যই আমার মনে হয় যেহেতু আপনার ঘরের মানুষ ভাই বোন আত্মীয় স্বজন আপনার আইডির সাথে জড়িত, হয়তো মা বাবার সামনে ভিডিওটা পড়ছে। একটা একটাবার চিন্তা করেন তো, আপনি দেশের বাহিরে আছেন, আপনার পাসপোর্ট ছিঁড়াটা, আপনার ভিডিও আপনার পোস্ট করা এই ভিডিওটা আপনার চাচাতো ভাই বা চাচাতো বোন বা কেউ না কেউ তাদের সামনে যখন পড়ছে, এনে আপনার বাবাকে দেখালো, আপনার মাকে দেখালো যে দেখেন এই পাসপোর্ট ছিঁড়ে ফেলছে এবং বলছে আর দেশে আসবে না, চিন্তা করা যায়, তখন তাদের অবস্থাটা কেমন করে?
আসলে এটা আমাদের বলবো যে মজ্জাগত একটা বিষয় বা সৃষ্টিগত দিক থেকে, যে আমরা যেখানে দয়া পাওয়ার আমরা অ্যাকসেপ্ট করি সেখান থেকে আসলে দয়াই আমরা চাই, সেখান থেকে অনুগ্রহ, সেখান থেকে আমরা ভালোবাসাই চাই। আর বিশেষত সন্তানের ভালোবাসার জায়গা তো ওই মা বাবা স্ত্রী সন্তান এই জায়গাগুলোতেই না, একজন ব্যক্তির ভালোবাসার জায়গা। তখন যখন একজন আকাঙ্ক্ষা করে যে আমি আসলে আসতে চাই, তোমাদের দেখতে চাই, তখন এটা অটোমেটিকলি তার মন এটাই স্বীকৃতি দেয়, তারা হ্যাঁই বলবে, হ্যাঁই বলবে, এবং তারা এই মুহূর্তে আমাকে দয়া দেখাবে যে হ্যাঁ ঠিক আছে তুমি চলে আসো, আমরাও চাচ্ছি তোমার সাথে, তোমার সাথে দেখা করার জন্য, আমরাও তো একসাথে সবাই মিলে থাকতে চাই, দেখতে চাই। এই যে একটা চাওয়া মনে, যখন এটার বাইরে গিয়ে কোনো কিছু হয়,
তখন বাধা হয়, যখন দাঁড়ায় না,
তখন
মেনে নেওয়াটা একটু কষ্ট হয়ে যায়,
যে আসলে এখান থেকে তো এটা আশা করি না। আমার তো যেমনি ভাবে আমি তাদের জন্য এই রোদে পড়ে সবকিছু করছি, তো স্বাভাবিকভাবে তারা এটাই আমাকে বলবে যে হয়েছে, বাস তুমি এখন চলে আসো, অনেক করেছে আমাদের জন্য, তুমি চলে আসো, থাকো কয়েকদিন, পরে না হয় আবার যাও। তো এইভাবে যদি হয় বিষয়গুলো, তাহলে মনে হয়
যে আসান হয়ে যাবে,
খুবই সহজ হয়ে যাবে, সহানুভূতিও হয়ে গেল, নিজেদের চাহিদাও পূরণ হয়ে গেল, এবং এক ভালোবাসাও আমাদের মাঝে থাকলো।
এই জন্য সন্তান হোক বা মা বাবা, নিজ দায়িত্ব তো নিজে পালন করবেই, পাশাপাশি একে অপরকে বোঝা উচিত। অর্থাৎ সন্তান হলেও মা বাবার যে একটা মন মানসিকতা, এটা যদি সন্তান বুঝতে পারে যে আমি যদি এই মুহূর্তে আমার বাবাকে বলি তো বাবার উত্তরটা কি আসতে পারে। আমার অনেক সময় মাঝে মধ্যে আফসোস লাগে, আমি যেখানে জব করি, আমি যদি আমার বসকে কোনো কথা বলি, আমার বস রিপ্লাইটা কি দিবে ওইটা আমার আছে ধারণা, যে আমি যদি এখন আমার বসকে এই কথাটা বলি তার উত্তর এটাই আসবে, এটা আমি জানি। মা বাবাটা কেন বুঝি না, স্ত্রী সন্তানটা কেন বুঝি না? আচ্ছা, স্ত্রী সন্তান কেন বা নিজের হাজবেন্ড বা স্বামী বা অপরজনাটা সংসারের মধ্যে, ফ্যামিলির মধ্যে যারা আছে তাদেরটা কেন বুঝে না? মানে আমরা অপরটা বুঝতে চাই বা সব কিছু জানি বুঝি, এটাও একটু মনে হয় তাইলে আমাদের ব্যাপারটা একটু অলসতাও আছে, আমাদের দুর্বলতাও আছে, একঘেয়েমিও আছে। আমি যদি আমার বসের কথাটা বুঝতে পারি, আমার বস রিপ্লাই কি দিবে এখন এটা যদি আমি বুঝতে পারি, তো ঘরের মানুষগুলো কি বলতে পারে বা কি চাইতে পারে, এই মন মানসিকতা যদি আমি বুঝতে পারি যে আমার ঘরের মানুষের ইচ্ছা স্বাধীন কি, তারা কি চায়, কোনটা চায় তারা, কোনটা দরকার তাদের, তখন দেখবেন ঘরের মানুষগুলো আপনার বাধ্য হয়ে যাবে, হ্যাঁ, আর আপনিও তাদের ভালোবাসার পাত্র হয়ে যাবেন। যে পাসপোর্টটা ছিঁড়ছে, আমি ওই ব্যক্তির নামও জানি না বা মনেও নেই আমার এই মুহূর্তে, বলবো না আমি, সে কি জানতো না কি আমি যদি এই মুহূর্তে আমার মা বাবাকে বলি যে আমি দেশে আসবো, তো আমার মা বাবার রিয়েক্টটা কি হতে পারে? অবশ্যই বোঝা উচিত। আচ্ছা, সন্তান বিদেশে আছে, মা বাবার এই ধারণাটা তো থাকা উচিত, আমার সন্তান আর কতকাল থাকবে একা, একবার জিজ্ঞাসা করে দেখি বাবা তুমি বাসতে বাসায় আসতে চাইলে আসো।
মাঝেও একটা বিষয় রয়েছে, সেই বিষয়টা হচ্ছে যারা যুবক আছে, ইয়ং যারা আছে, তারাও মানে অনেক কিছু মানে স্বপ্ন দেখে যে আমি ওই দেশে গেলে পরে বাস চাঁদ আমার হাতে চলে আসবে, যে আমি রাতারাতি বড়লোক হয়ে যাব, এত কিছু করার কি আছে, তো টাকা জমা করে ফ্যামিলি থেকে, আর ফ্যামিলি কি হয় যে গেলে তো আমাদেরই সব কিছু পরিবর্তন হয়ে যাবে, আমাদের ঠিক হয়ে যাবে, এখন আমরা যেই ঘরে আছি তখন সেটা এত তাড়াতাড়ি গিয়ে পৌঁছাবে। তো যখন পাঠানো হলো, ছেলে তো দেশের মধ্যে ছোট ছোট কাজ করেনি, এখন আপনি তাকে পাঠিয়ে দিয়েছেন মিডিল ইস্টে, একদম রৌদ্রের মধ্যে, এখন আপনি ভাবছেন যে সেখান থেকে সে মিডিল ইস্টে যে রৌদ্রে যে মরুভূমির মধ্যে চিকচিক করছে বালু, আর সেগুলোকে আপনি স্বর্ণ মনে করছেন যে সেগুলো কুড়িয়ে এনে আপনাকে দিবে আর সব কিছু হয়ে যাবে, এটা তো সম্ভব না। যে ছেলে দেশে এত সুন্দর পরিবেশে, এত সুন্দর আবহাওয়ায় এই কাজটা করেনি, এই এখানের জিনিসটা ওইখানে সরায়নি, আপনি তাকে এত লাখ টাকা খরচ করে তাকে পাঠিয়ে দিয়েছেন বিদেশে, তো এই সবগুলো একটু ক্যালকুলেশন করে আমাদের সামনে বাড়ানো উচিত। এখন ছেলে আপনি চলে গেলেন যুবক, যে আমি সব করে ফেলবো, এখন ওইখানে গিয়ে দেখেন যে আরে এটা তো আমার দ্বারা সম্ভব না, এখন আপনি প্রেশার দিচ্ছেন কল করে যে আমার পক্ষে সম্ভব না, আমি কালি চলে আসছি, এখন বাবা বলবে যে আমার গলায় তো এত লাখ টাকা ঋণ, এখন এর থেকে আমি কিভাবে বাঁচবো? তোমার আসা সম্ভব না, তুমি ঋণ পরিশোধ করে আসো,
থাকতেই হবে তোমাকে।
এই যে সম্পর্কের এক ফাটল, আগে আমি বুঝি যে কার দ্বারা কি সম্ভব হবে, ওই টাকাটা খরচ করে দেশেও কি করা আদৌ সম্ভব আছে কিনা, তো সব কিছু একটু ক্যালকুলেশন করে আমরা তারপরে অগ্রসর হই, এটা মনে হয় ভালো হবে আমাদের।
যদি সহানুভূতি দেখাতে চাই, নিজের পরিবারের প্রতি দয়া আর এহসান করতে চাই, তবে অনেক পন্থা আছে, অনেক সিস্টেম আছে, অনেক পথ খোলা আছে। শুধু আমাদেরকে একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে, আমি আমার পরিবারটাকে নিয়ে কিভাবে সুন্দর এবং সহজে জীবনটা আমার অতিবাহিত করতে পারি। তো এভাবেই করেই কিন্তু এক একটা পরিবারের অশান্তি সৃষ্টি হয়, আবার এভাবেই যে আলোচনাগুলো হলো এভাবে করে এক একটা পরিবারের শান্তি নেমে আসে। আমাকে আপনাকে আল্লাহ তাবারক ও তাআলা বুঝ শক্তি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন নিজের পরিবার পরিচালনা করার, যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন সেই দায়িত্ববান ব্যক্তি আপনি, এটা দুনিয়ার কোনো ব্যক্তি দেয়নি। কেন? পার্শ্ববর্তী কোনো গ্রামের মানুষ এসে আপনাকে বিয়ে করিয়েছে, এরপরে ঘর সংসার শুরু করাই দিছে, এরপরে আপনাকে জোরাজোরি করে এখন বলছে যেন এগুলো এখন তোমাকে করতে হবে, এমনটা পৃথিবীর কারো সাথে হয়নি। এই সব কিছু আল্লাহ তাবারক ও তাআলার এক সিস্টেম নিজাম, তাই না? এই মোতাবেকই বাস আপনার এই দুনিয়ার জীবনটা, তো এটাকে সুন্দর করার জন্য আল্লাহ তাবারক ও তাআলার যে হুকুম হাকামগুলো আছে এগুলো মানতে হবে, মেনে চলতে হবে, চলতে পারলেই সুন্দর একটা জীবন আপনি আপনার পরিবার উপহার পাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে আবারও এই অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে মোবালিকে দাওয়াত ইসলামী আলোচনা করবেন। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে